Good FM. The night comes alive with Grammophon.
ঘড়িতে সময় রাত 11:59, শুনছেন সব সময় রেডিও ফুটি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি। এবং মাসুম, জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা আজকে মাসুমের বার্থডে। বয়স কত হলো মাসুম? বয়সটা কত? বয়স বলা যাবে না, হাসে। বয়সটা আসলে আমরা জানতে পারবো না, এটা খুব, এটাও আসলে এরকম একটা ভৌতিক ব্যাপার। বাট জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক শুভ হোক আপনার জন্মদিন, সেটাই আশা করব। এবং আমরা সবাই মিলে আজকে শোটা আরো বেশি স্পেশাল করব এবং এই শোটা আমরা মাসুমকে ডেডিকেট করে দিচ্ছি এই মুহূর্তে। সো আমরা ঘটনায় যাব এবং আমাদের সঙ্গে যারা আছেন তারা অলরেডি আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন। তার আগে আপনাদের একটু বলি যে কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার ঘটনাটা সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। সো এই হচ্ছে নিয়ম কানুন। আর যারা ফেসবুকে আমাদের পেজটা ভিজিট করতে চান, আমাদের দুটো পেজ রয়েছে, একটা রেডিও ফুর্তি এবং একটা ভূত এফএমএল। রেডিও ফুর্তি যে পেজটা, সেখানে যেতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যান www.facebook.com/radio.furti। আর যদি আপনি ভূত এফএমএল পেজে যেতে চান, আপনি চলে যান www.facebook.com/bhutfm.russell। এই হচ্ছে সমস্ত নিয়ম কানুন। আমরা এখন ঘটনায় যাব এবং আমরা আশা করছি যে আপনাদের আজকের যে ঘটনা, প্রথম ঘটনাটা যেটা, খুব উইয়ার্ড বাট ভালো লাগবে। এর মাঝখানে আমরা বেশ কিছুদিন এই যে মানে অসময়ে আমাদের বৃষ্টিপাত হচ্ছে এবং সেই জন্য নানান জায়গায় জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। আমি জানি না যে আপনারা কে কোথায় কিভাবে শুনছেন, বাট সবার মঙ্গল কামনা করছি, আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন এবং ফুর্তিতে আছেন এবং আমাদের সঙ্গেই আছেন। আমাদের প্রথম ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আমি শুনবো যে আপনি কোথায়।
মিরপুর 2 নম্বর।
ওকে, আপনার সঙ্গে আছেন দুজনই, যেহেতু আমরা ঘটনা শুনবো। আপনার নামটা একটু বলবেন।
আমি নাজমুল হক তানভীর, আমি আমার কাজিন, মিরপুর 2 নম্বর থেকে আসছি।
ওকে, আমরা তাহলে ঘটনায় যাই।
আমি যেটা রাসেল ভাই আপনাকে আগে থেকে বলতেছিলাম যে ঘটনাটা একটু উইয়ার্ড, কারণ মানে আমরা যেরকম ভাবে এক্সপেক্ট করি যে আমরা একটা কিছু ভৌতিক কিছু দেখবো এবং সেটা নিয়ে মারাত্মক ভাবে ভয় পাবো, কয়েকদিন ঘুম আসবে না, ফ্যামিলিতে অনেক বিশাল একটা অ্যাট্রাকশন, ওকে ভূত দেখছে ও, এরকম একটা ব্যাপার। এরকম আসলে হয় না আমাদের জন্য, আমরা আসলে ওরকম ভাবে রেডিও ছিলাম না, যেটা সবসময় আমি কখনো ব্যস্ত ছিলাম না, এরকম একটা ব্যাপার।
মানে এইটুকু শোনার পরে যদি কেউ মনে করেন যে হেডফোনটা কান থেকে নামিয়ে ফেলেন বা যদি সাউন্ডটা অফ করে দেন বা সুইচ করে ফেলেন, তাহলে সবচেয়ে বড় ভুল করবেন, কারণ আসল ঘটনাটা এরপরে।
ডেফিনেটলি, এবং এটা খুবই আপনাদেরকে ইন্টারেস্টেড করবে, কারণ এটা একটা লঞ্চ নিয়ে কাহিনী এবং সামনে হয়তো কোরবানি ঈদ আসছে, অনেকে লঞ্চে বাড়ি যাওয়ার একটা প্ল্যান করছেন, তাদের জন্য একটা ভয়ের ব্যবস্থা।
কোথায় যাচ্ছিলেন আপনারা?
আমরা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বাড়ি যাচ্ছিলাম চাঁদপুর, সেটা এই মাসে।
ওকে
ওকে, তো আমার একটা স্পেশাল কারণেই আমরা চাঁদপুর যাওয়া হয় এবং একটা বৃহস্পতিবার ছিল, মেবি জুন অথবা জুলাই 4 তারিখ, এবং সেটা ছিল অবভিয়াসলি বাই লঞ্চ, এন্ড সেটা ছিল আমাদের রাতের লাস্ট লঞ্চটা। অর্থাৎ আপনারা চাইলে একটু রিসার্চ করে বের করতে পারেন কোন লঞ্চটা, কোনো অসুবিধা নেই।
ওকে,
তো যেটা হয় যে আমরা লঞ্চে উঠি দুই কাজিন, জাস্ট দুইজন। তো পরে আমরা ভাবি যে রাতে হয়তো আমরা যদি একসাথে যাই লঞ্চ জার্নি, এটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার, আমরা গল্প করতে করতে কাটিয়ে দিব, জিনিসটা মজা। তো আমরা জাস্ট নর্মাল ডেকের একটা টিকিটের মতো ব্যবস্থা করি এবং উঠি ওখানে। আস্তে আস্তে যখন সময় যেতে শুরু করলো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, আমাদের কাছে খুব বোর লাগা শুরু করলো, কারণ আমরা শুধু দুইজন কথা বলে জাস্ট হচ্ছিল না, আমাদের সময়টা কাটছিল না। তো আমরা ভাবলাম যে আমরা একটা কেবিনের ব্যবস্থা করি, হয়তো রিল্যাক্স করা যাবে। তো আমরা যে লঞ্চ ক্রু ছিল তাদের সাথে কথা বলে এবং তারা বলে যে আপনারা যদি নর্মাল কেবিন নেন সেটা খুব এক্সপেন্সিভ হবে বা একটু কস্টলি হয়ে যায়, জাস্ট 1 ঘন্টার জন্য আপনারা কাজ করতে পারেন যে এখন লঞ্চে যখন একজন ড্রাইভার থাকে তার নিজস্ব একটা কেবিন আছে, সেটা ড্রাইভার যেখানে চালান তার পিছনে থাকে, আপনার ওইটা চাইলে রেন্ট করতে পারেন এবং কষ্ট খুব কম হবে, যেহেতু দুইজন মাত্র, জাস্ট সুইতে এরকম একটা ব্যাপার। তো আমরা ওইটা নিয়েই রাজি হই এবং ওইটাই আমাদের ব্যাপারটা সুইট করে, আমরা ওইটি যাচ্ছিলাম এবং সেখানে হয়। তো লঞ্চের ব্যাপারটা যেটা হচ্ছিল রাসেল ভাই, সাধারণত কোন এটা কোন অকেশনাল টাইম ছিল না, কোন ঈদ বা কোন পূজা বা নাথিং, একটা ফেক টাইম। ওই সময়ে লঞ্চটা খালি ছিল বলতে গেলে অনেকটা, জাস্ট কিছু বিজনেস ক্লাস মানুষ অথবা কিছু নর্মাল সাধারণ শ্রমিক মানুষ যারা বৃহস্পতিবার রাতে গ্রামে যাচ্ছে, সেখানে আমরাই ছিলাম অনাকাঙ্ক্ষিত ভাবে। এবং আমরা যখন তিনতলায় উঠতেছিলাম সিঁড়ি দিয়ে, আমরা যখন যাচ্ছিলাম, সাধারণত যারা লঞ্চে জার্নি করছেন তারা বুঝতে পারবেন যে দুই পাশে কেবিন গুলো মাঝখানে একটা করিডোর টাইপের, এবং ওখানে হেঁটে যেতে, এবং হেঁটে যাওয়ার পর দুই পাশে যে গ্লাস গুলো সেগুলো একটু রিফ্লেক্ট করে আপনার চেয়ারটা। আমরা যখন হেঁটে যাচ্ছিলাম, আমরা দুইজন যাচ্ছি হেঁটে যাচ্ছি ওই রুমটা কেবিনটার দিকে, তখন মনে হচ্ছে যে আমাদের সাথে অনেকে হেঁটে যেতেছে, চারদিকে আমাদের রিফ্লেকশন গুলো দেখতেছি, এবং খুব ভৌতিক একটা ব্যাপার, আমরা খুব মজা পাচ্ছিলাম সব মিলে। এবং আমরা ওইখানে ওই রুমটা স্টে করি কিছুক্ষণ, তারপরে দেখলাম জিনিসটা খুব বোর্ড হয়ে যাচ্ছে, আমরা আবারও বোর হয়ে যাচ্ছি। যেটা সাধারণ সব মানুষই করবে, আমরা আমাদের বোর্ডম কাটানোর জন্য ভালো নিচে যাই, নিচে চা নাস্তার ব্যবস্থা আছে, আমরা হয়তো চা খেলে কিছু একটা হবে। তো যে কথা সেই কাজ, আমরা বের হয়ে যাই, বের হয়ে আমরা নিচে যাই তিনতলা থেকে দুইতলা, দুইতলা থেকে একতলা, এবং গিয়ে ওখানে ক্যান্টিনে চা খাই, দাঁড়ায় কথা বলি। এবং খাওয়ার পরে যে আমরা যেটা বুঝতে পারি, যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আসলে, আমরা মানি ব্যাগ অথবা মোবাইল কোনো কিছু নেই, বের হয়নি।
আচ্ছা,
কেবিনে তানভীর বের হয়ে আসছি। তো তখন তানভীরকে আমি বললাম যে আমার কাজিন ছিল আমার সাথে, বললাম যে ভাই তুমি এখানে ওয়েট করো, আমি তাহলে মানি ব্যাগটা নিয়ে আসবো।
মানে যে কোনো একজনকে তো আলটিমেটলি যেতেই হবে।
তো আমি আমার মন মতো জাস্ট কানেকশন লাগাই, গান শুনতে শুনতে হাঁটা দিলাম এবং চলে গেলাম। এরপর আস্তে আস্তে লাইক আমার মেমোরিটা ফেড করা শুরু করছে, এবং এরপরে ব্যাপারটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না আমার ভাইয়া ওইটা শেয়ার করবে।
আচ্ছা,
ও যখন আপনার নিচতলা থেকে উপরে চলে গেল তিনতলাতে আনার জন্য, তিনতলা যখন আনার জন্য চলে গেল, তো আপনার মাঝখানে কিছু টাইম ছিল, তো যে টাইমটা আমার প্রিভিয়াস কিছু আপনার মেমোরিজ ছিল, তো আমি বেসিক্যালি ওই মেমোরিজ গুলোর জন্যই ওই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করতেছিলাম। তো মেমোরিজ গুলো হচ্ছে লাইক দ্যাট আমার লাইফের একটা পার্সন ছিল, যে আমার মানে অনেক ইম্পর্টেন্স কেউ ছিল, যার সাথে এখন আমার কোন কন্টিনিউ নেই। তো ও হয়তো শুনতেছে, ও জিনিসটা বুঝবে। তো আমি বেসিক্যালি ওকে শোনানোর জন্য, কারণ ওর সাথে কোন কন্ট্যাক্ট নেই, দ্যাটস ওয়াই আমি জিনিসটা শেয়ার করাও, তো শুনে আমার কথাগুলো আর ও শুনতেছে, সেটার জন্য ওকে মেনি মেনি থ্যাঙ্কস। তো এখানে এই চিন্তাগুলো করতে করতে, ওর সাথে যখন আমি চিন্তা করতেছি ওর কথাগুলো, তখন প্রায় 15-20 মিনিট চলে যাচ্ছে আমার। তো লাস্ট টাইম একটা সময় বুঝলাম যে আমার প্লাস 20 মিনিটস গন। দেন তারপর আমাকে যে চার দোকানদার চোখে বললাম যে ভাইয়া ও তো আসতেছে না, তো আপনি একটু ওয়েট করেন, আমি একটু যাই দেখি যে ওর কি অবস্থা। দেন আমিও উঠলাম। তো উঠার পর আপনার তিনতলা যখন আমি সিঁড়িটা ক্রস করতেছি, তো ওই মুভমেন্টে আমার সিঁড়ি থেকে আমাদের দুই সাইডের দুইটা কেবিনের মাঝখান দিয়ে জিনিসটা দেখা যাচ্ছে রুমটা। তো দেন আমি রুমটা যখন তাকাই, তখন দেখি যে আমার কাজিন জাস্ট স্টেড ও বসে আছে আপনার আরেকটা সাইডের কেবিনের সাথে, গাড়ি জাস্ট বসে ওইদিকে তাকাই আছে রুমটার দিকে। তো জিনিসটা আমার কনফিউশন, কারণ হচ্ছে ও গেলে রুমের ভিতরে থাকবে অর লাইক দ্যাট রুমের বাইরে অথবা দাঁড়ানো অবস্থায়, বাট বসে কেন আছে তাবার আপনার আপনার নিচে ফ্লোরে। তো ওই জিনিসটার জন্য আমি ওকে দৌড়াই যাই যে কি হয়েছে তুমি বসে আছো, ও জাস্ট ও কোনো কথাই বলতেছে না আমার সাথে, জাস্ট আমাকে ইশারা করলো যে ভাই তুমি রুমের দিকে দেখাও,
রুমের কোন একটা দিকে,
কোন একটা দিকে, জাস্ট মানে ইশারা করলো, দরজা ছিল,
কথা বলার শক্তি ছিল না বা কিছু একটা, সে হাত দিয়ে ইশারা করলো যে এইদিকে
তাকাও তুমি। তো জাস্ট ওর কথা মতো আমি তাকালাম। তো যারা জাহাজ লঞ্চে গেছে ওরা দেখবে একটা রুমের ভিতরে আপনার এসি থাকা সত্ত্বেও আর একটা সিলিং ফ্যান লাগানো থাকে, নট একটা সিলিং ফ্যান, অ্যাজ লাইক টেবিল ফ্যান গুলো জাস্ট আপনার ওয়ালের সাথে দোলানো থাকে। তো দেন আমি ওই দিকটা যখন তাকালাম, তো তাকানোর পরে বেসিক্যালি আমি কনফিউজ যে আমি স্টিল ওটা দেখছি কিনা, বাট আমি দেখছি জিনিসটা হচ্ছে এটাই একটা বাচ্চা শিশু, যাকে কিনা একটা ওই সিলিং ফ্যান ওই ফ্যানটার সাথে আপনার ঝুলা রাখা হয়েছে, একটা পা বেঁধে আর একটা পা হচ্ছে ছাড়া, মানে লাইক দ্যাট হচ্ছে আপনার যারা কখনো বাজারে গিয়েছেন ওরা দেখবেন একটা গরুর রান যেভাবে ঝুলানো থাকে, ঠিক লাইক দ্যাট ওই টাইপের,
ওর একটা
উল্টো করে ঝুলানো, বাচ্চাটা ছেলেটার মাথাটা হচ্ছে নিচের দিকে আর ওর পাটা হচ্ছে উপরে। তো তখন হচ্ছে আমি এই জিনিসটা জাস্ট দেখলাম, তো দেখার লাইক দ্যাট মানে অন্য পাশ থেকে, কারণ যেহেতু আমি দরজা দিয়ে তাকানো, তো পাশে ঠিক যত দরজার পাশে আপনার আরো একটা সাইড ছিল রুমের, তো ওই সাইড থেকে একটা মানুষ আসলো, যেটা আমি কনফিউজ যে ও কেন আসছে আমি কখনো বুঝিনি, কারণ একটা রুমে রুমটা ভাড়া নিয়েছে আমি আর আমার কাজিন, এখানে অন্য একটা মানুষ কোথা থেকে আসবে। দেন উনি আসছে, তো উনি আসার পর দেখলাম যে ছেলেটার আপনার পিঠের দিক থেকে আপনার যেহেতু উল্টো করে ঝুলানো, আপনার উপর থেকে নিচের দিকে ওর যে চামড়াটা আছে গায়ে, ওই চামড়াটা মানে একটা ধারালো কিছু দিয়ে মানে ছুলতেছে, মানে লাগছে গরু যখন কোরবানি করে, কোরবানি করার পর যখন চামড়াটা ছুলে ওটা জবাই যাবো, লাগছে ওই টাইপের ছিল এই জিনিসটা। তো ওইখানে দেখলাম তো যেহেতু একটা মানুষের চামড়া ছুলতেছে, অবভিয়াসলি ওর রক্ত পড়বে, আর বাচ্চাটা কোনো মানে নড়াচড়া কোনো কিছু না। তো একটু পরে খেয়াল করলাম যে বাচ্চাটার চোখ, যেটা চোখটা ছিল হচ্ছে আপনি কঙ্কাল দেখছেন মেবি, কঙ্কালটার ভিতরে যখন চোখ থাকে না, জাস্ট খুলির একটা অংশ দেখা যায় যার কোনো চোখ নেই কোনো কিছু, ওই টাইপের। তো যখন চামড়া ওর যখন রক্ত পড়তেছে, তখন আমি খেয়াল করলাম যে বিছানা যে জিনিসটা, ওই বিছানাটার ভিতরে ব্লাড পড়লে যে ধরনের রেড হয়ে যায় কালারটা, ওই টাইপের কালারটাই, কারণ আপনার যে লাইটটা ছিল, লাইটটা ছিল হোয়াইট, তো ওই রেড কালারটা আরো বেশি করে প্রস্ফুটিত হচ্ছে, তখন চোখে পড়লো যে রেড জিনিসটা, তখন বুঝলাম যে চামড়াটা ছুলতে তখন কিছু রক্ত পড়ছে নিচে। তো ইন দ্যাট টাইম আমাদের, আমিও জিনিসটা হচ্ছে কিরকম মানে আমিও একদম স্ট্রেট ওইটা দেখতেছি, ও কাজিনে দেখতেছে, আমার খেয়াল নেই যে আমরা জিনিসটা দেখতেছি। একটা মানুষ মানে যখন হঠাৎ করে কোনো কিছু দেখে জিনিস কোনো বুঝে না, তো পাশ থেকে মানে এটা দেখতে দেখতে কোন দিকে টাইম চলে গেছে, লঞ্চটা মেবি চলে আসছে যে একদম চাঁদপুরে ল্যান্ড করবে এই টাইপের, মানে জাস্ট দাঁড়াবে এখন চলে আসছে। ওই টাইমে যখন লাস্ট টাইমে কোনো কিছু খাওয়ার পরে টাকা দিতে হয় বয়দেরকে, যখন টাকা দেওয়া হয় তখন রুমে আসে টাকাটা নেওয়ার জন্য, তখন ঠিক ওই দোকানদার একটা চাচা এই টাইপের কেউ মানে প্রায় দুইজন, ওরা আসছে যে আমাদের টাকাটা নেওয়ার জন্য। তো ওরা আসে দেখতেছে যে আমরা দুইজন বসা নিচে, তো চাচাটা এসে জাস্ট আমাদেরকে মানে ধাক্কা দিল। তো ধাক্কাটা দেওয়ার পরে তো আমাদের জিনিসটা হলো, তখন আমাদের সেন্সটা আবার ব্যাক আসছে যে আমরা কি দেখলাম। তো বাকিটা ওই বলুন।
তো তখন দুইজন লোক ছিল আমাদের সাথে, আমাদেরকে জাস্ট ধাক্কা দিচ্ছে, বলছে এক তোমরা এখানে বসে আছো কি হয়েছে, বা তোমরা টাকা দিয়ে না দিয়ে এখানে এসে বসে আছো কেন। তো তখন আমরা হঠাৎ করে একটা জাস্ট একটা ধরা খাইছি এরকম একটা ব্যাপার, যে আপনি যদি দুই তিন দিন ঘরে একদম বন্ধু অবস্থায় থাকেন বা ফেসবুকে কিছু চালাইতেছেন, আপনি হঠাৎ বের হয়ে যদি আকাশের দিকে তাকান দেখবেন অনেক ব্রাইট এবং চোখটা ঝলসে যাচ্ছে, হঠাৎ করে এরকম মনে হলো। এবং আমরা যা দেখতে সামনে কিছু নাই, এবং যে ঝোলানো যে বাচ্চা ছিল বা তার যে ব্লাডটা পড়তেছিল, ইভেন কেবিনের যে বেডটা যেটা হসপিটাল বেডের মতো সাদা, সেখানে কোনো ব্লাডের মার্কস নাই, আর যেই লোকটা ছিল তার মানে প্রায় এইজ 30-35 এরকম এর মধ্যে হবে, এন্ড লাইক হি ওয়াজ নট দেয়ার, এন্ড লাইক কিছুই ছিল না। এন্ড ওই দুটা লোক বলতেছে কি হয়েছে তোমরা, কি সমস্যাটা কি, আমরা বলছি আমরা এত মানে অস্বাভাবিক কিছু হয়েছে এখানে, আমরা এরকম একটা দেখছি। তোমরা বলছো ওকে ফাইন, আমরা এটা ডিসকাস করতেছি সমস্যা নেই, লঞ্চ প্রায় চলে আসতেছে, তোমরা বের হয়ে আসার পর আমরা দাঁড়িয়েছি, উনি পানি এনে দিচ্ছে আমরা খাইছি, এবং ওনার সাথে যখন শেয়ার করা হয়েছে উনি বলছে ইটস অলরাইট, কারণ এর আগে এরকম একবার হয়েছিল, কিছু মানুষ কিছু জিনিস শেয়ার করছে তাদের সাথে যেটা একজন একভাবে দেখছে, বাট আমাদেরটা ছিল টোটালি ডিফারেন্ট, এবং এরকম বিস্তর ভাবে কেউ কিছু দেখে নাই। এটা নিয়ে কথা বলে যাওয়ার পর চলে যায়, বলে ঠিক আছে লঞ্চ এখন বেড়ে গেছে, তোমাদের এখানে থাকার দরকার নেই, তোমাদের ব্যাগ যা আছে নিয়ে বাইরে আসো। তো বাইরে আমরা তখন তিনতাল থেকে দুইতাল নেমে লঞ্চের সামনের দিকে একটা খোলা জায়গা আছে, ওরকম জায়গায় দাঁড়িয়ে আছি, এবং লঞ্চটা ভিড়ে গেছে, লোকজন নামতেছে, আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছি, ভিড় কমলে আমরা বের হবো এরকম। তো তখন দান ভাই আমাকে বলছে যে তুই যে ফার্স্টে গেলি কি দেখলি, ওতে আসলি না কেন, এরকম একটা কোশ্চেন। দেন আমার তখন আস্তে আস্তে মনে পড়তেছে যে কি হয়েছিল, যে আমি যখন ফার্স্টে উঠতেছিলাম, আমি আমার মতো উঠতেছিলাম, এবং উঠে দেখি যে আমার রুমের দরজা খোলা, লাইক আমি চোর বা কেউ কি কিছু করতেছে, কারণ এটা চাবি ওদের কাছে থাকতে পারে। হঠাৎ করে বোরখা পরা একটা মেয়ে বের হয়েছে, মানে খুবই উইয়ার্ড, বোরখা, জাস্ট বোরখা, মেয়ে বা ছেলে বোঝাচ্ছে না, বোরখা, এবং বাতাসে তার একটা লড়তেছে, মানে সামনেই যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে বোঝাচ্ছে না, বোরখা টেপে অপরে বের হয়ে দৌড় দিয়ে গেল, এবং আমি জাস্ট দৌড় দিয়ে আমার রুমের সামনে গেছি, আমি ওই লোকের দিকেও বা মহিলার দিকেও তাকাই নাই, রুম ওইটা দেখে আমি এখানে বসে উঠছি, এবং দেখছি একটা বাচ্চা এরকম ঝুলে আছে, এবং ওই মুহূর্তে তাম ঝুলে আসছে, জানি না কতক্ষণ ধরে দেখতেছি। এটা নিয়ে যখন ডিসকাস করতেছিলাম তখন জাস্ট নিচে তাকে আমরা যেটা দেখলাম, সেম একটা লোক, সাদা শার্ট পরা, তার এক কাঁধে একটা ব্যাগ টাইপের কিছু, গ্রামের মানুষ গেলে যেটা নেয় প্রেসিজন সামথিং, তার একটা হাতে একটা বাচ্চা, বাচ্চাটা প্রায় 6-7 মাস বছর হবে, বাচ্চাটা জাস্ট অত কিছু বোঝাচ্ছে না একটা বাচ্চা, এবং তার সাথে একটা মহিলা যে লাইক বোরখা পরা, এবং তারা দাঁড়ায় আছে, মুভমেন্ট নাই কোনো, জাস্ট দাঁড়ায় আছে। এটা দেখে আমরা ওই লোকটা কি আমরা এরকম কিছু দেখছি, মানে আমাদের অনুভূতি নাই, মানে আমরা যেরকম ভূত দেখলে একদম শেষ, কেউ সেন্সলেস হয়ে গেছে, কেউ নিজেকে হাসপাতাল আবিষ্কার করে, আমরা এরকম কোথাও আবিষ্কার করিনি নিজেদেরকে।
কিন্তু আপনাদের গোটা মানে জাস্ট আপনি
দেখতেছি
বের হয়েছে আবারও সেই
রকম, এখন ওরা কি উঠবে বা নেমে গেল বা কিছু, আমরা যেটা করা উচিত ছিল আমরা সেটা করিনি, আমরা জাস্ট ওইদিকে না যাই, আমরা জাস্ট আমাদের মতো চলে আসছি গ্রামে, এবং রিক্সা দিয়ে যখন যাচ্ছিলাম প্রচন্ড ভয় পাচ্ছিলাম, বাড়িতে যাওয়ার পর জ্বর হয়েছে, মানুষের সাথে শেয়ার করা হয়েছে, আপনাদের
যখন ঝাড়ফুঁক করার সময় আপনাদের যে হুজুর এসেছিলেন সেই হুজুর কিছু বলেছেন এই সম্পর্কে?
না, সেই হুজুর ছিল গ্রামের হুজুর, আমাদের ওইখানে মানে যে গ্রাম মহিষাদি গ্রাম, সেই গ্রামের একদম মানে আমাদের কাছাকাছি যে মসজিদ ছিল।
আর আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনারা এই যে হুট করে দেখলেন, এর আগে কখনো আপনারা লাইফে কখনো ভয় ডয় পেয়েছেন নাকি?
ভয় তো সাধারণত আমরা পাইতাম ভূত এফএম শুনে, যখন আমরা টায়ার্ড হয়ে যেতাম আমাদের বোরিং লাইফ নিয়ে। এছাড়া আমরা হরর মুভি বা অন্যান্য গ্রামে গেলে একটু শিভারিং ফিল হইত যখন বনের মাঝখানে যেতাম কবরস্থানের সামনে। তো এইটা রিটেলি আমাদের লাইফে ফার্স্ট,
কোনোদিন কোন এক্সপিরিয়েন্স ছিল না।
ইয়েস, এক্সপিরিয়েন্স লাইক বলতে আমরা সবাই ফ্রেন্ডরে বসে আছি কারো বাসায় বা গ্রামে, সাডেনলি একটা দরজা খুলে গেছে,
এরকম ছোটখাটো জিনিসপত্র
হয়েছে। নরমাল স্টাফ, উই টুক ইট লাইক নরমাল, দে আমরা এক্সপ্লেইন করতে চাইও নাই, ওকে ফান, একটা মজার জিনিস হইল, ঠিক আছে। কিন্তু দিস ওয়ান রাইট হিয়ার, ইট ওয়াজ ডিফারেন্ট, ইট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। এন্ড এখনো মাঝে মাঝে মনে হয় যে আমরা কি আসলে দেখছিলাম বা স্পিট, আই ডোন্ট নো, এটা কখনোই হ্যালুসিনেশন হতে পারে না, আমরা কখনোই ভাবি না যে একটা
হ্যালুসিনেশন হতে পারে না। তার প্রথম কারণ যেটা সেটা হচ্ছে মানে মানে যদি যুক্তি দেই, তার প্রথম কারণ হচ্ছে দুজন একসাথে দেখেছেন এবং দুজন দু সময় ঢুকেছেন, দুজন দুই সময় ঢুকেছেন, একজন আগে ঢুকেছেন একজন পরে ঢুকেছেন,
not in the same period
exactly, এবং আপনাদের মাথার মধ্যে ওই ধরনের কোন চিন্তাও তখন ছিল না, মানে ভয় পাওয়ার মতন প্রস্তুতি বা অন্ধকার একটা রাস্তা, এখানে শুনেছি আগে অনেক কিছু ঘটতো, আজকেও ঘটতে পারে, এরকম কোন ব্যাপার ছিল না। এভরিথিং ওয়াজ মানে নর্মাল, এবং আপনারা তার মাঝখানে হঠাৎ করে এসে যখন এই জিনিসটা দেখলেন তখন আপনাদের ডেফিনেটলি মানে খুব, আমি এই জিনিসটাই বলি যে যখন আমরা অনেকে বলি আমরা আফসোস করি যে আচ্ছা এত কিছু শুনি কোনদিন আমি দেখতে পারলাম না, আপনিও বলছিলেন যে আপনাদের এটা মনে হতো,
কিন্তু যখন আপনি দেখবেন না আসলে আমরা যেরকম এক্সপেক্ট করি ওটা হরর ফিল্মে যেমন একজন আসে একজনকে মেরে নিয়ে এলো খেয়ে নিয়ে এলো, এরকম নয়, জাস্ট আপনি দেখবেন, আপনি জাস্ট এক্সপিরিয়েন্স করেন, ইটস লাইক আপনি একটা ফিল্ম দেখলেন, ইটস লাইক আপনি একটা নাটক দেখলেন, একটা ছোট একটা নাটক, একটা নাটক দেখতেছেন মাঝখানে একটা ছোট একটা অ্যাড দেখলেন, এরকম।
সেকেন্ড টাইম কখনো দেখতে চান?
আমরা যেটা দেখতেছিলাম যে ওটা আমরা একটা এক্সাইটমেন্টে ছিলাম যে আমার কাজিনের বিয়ে, আমি আমার এক্সাইটিং মুভমেন্টে ছিলাম, তো এক্সাইটিং মুভমেন্টে যে এই জিনিসটা হয়ে যাবে এটা কোয়াইট ইম্পসিবল, তো নেক্সট টাইম বেটার হবে যে এই জিনিসগুলো কখনো না দেখাটাই বেটার।
এক্স্যাক্টলি, সো আমরা শুনলাম আপনাদের ঘটনা, আমরা একটা ছোট্ট আরেকটা ঘটনা শুনে আসি, এবং এই ঘটনাটা একটা একটা ইমেইল, এবং সেই ইমেইলটা আমি পড়ছি, আমাদের সঙ্গে যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি আমি। হাই রাসেল ভাইয়া, আমি ইসরাত উত্তরা থেকে এনএসইউতে অ্যাকাউন্টিং পড়ছি আর ভূত এফএমের অনেক বড় ফ্যান সিন্স 2014। আমার স্টোরিটা খুব একটা বানানো লাগবে কিনা জানি না, কিন্তু যখনই কাউকে এটার ব্যাপারে বলেছি অনেকেই আমাকে বিশ্বাস করে নাই। ঘটনাটা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তিনজনের সাথে হয়, আমি, সাদিয়া ও তারান্নুম। ঘটনাটা 2011-র, আমাদের এক্সাম শেষ হওয়ার খুশিতে আমরা সাদিয়ার বাসায় স্লিপ ওভারের জন্য যাই এবং সারাদিন ঘুরে বেড়াই, এবং বিকেলে ওর বাসার ছাদে আমরা আড্ডা দিচ্ছিলাম এবং গল্প করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। আর সাদিয়া বলে যে এখন চল ছাদে থাকা ঠিক হবে না, মানে ছাদে থাকা যাবে না। তো আমরা না করার আগেই বিল্ডিং এর দারোয়ান চলে আসে এবং আমাদের ওখানে যাওয়ার আগে, ওখান থেকে মুভ করার আগে চলে আসে এবং আমাদেরকে ঘরে চলে যেতে বলে। আমরা নিচে নেমে পড়ি এবং ঘরে ফিরে আমরা মুভি দেখতে দেখতে সময় কাটাই। রাত 10:45-এ আমাদেরকে আমরা খেয়াল করি যে আমার ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে মানে অনেক খোঁজার পর আমি মনে হলো যে হয়তো ছাদেই রেখে এসেছি। তারপর আমি একাই ছাদে যাই এবং ফোনটা আনার জন্য গিয়ে দেখি ছাদে তালা। নিচে নেমে সাদিয়াকে বলি যে আমার ফোনে কল দিতে এবং ছাদের কাছে আবার নেই। প্রথমে সে হচ্ছে যেটা করে সেটা হচ্ছে যেতে চাচ্ছিল না, এরপর তাও গেল চাবি নিয়ে। উপরে উঠে আমরা দেখি ছাদ খোলা, আমার ক্লিয়ারলি মনে ছিল যে একটা তালা লাগানো ছিল একটু আগে। যাই হোক, সামনেই আমার ফোনটা পাই এবং তারান্নুম গিয়ে সেটা নিয়ে আসে। ফোন নিয়ে আসতে আসতে আমরা একটা মেয়ের চিৎকার শুনি, সব দিক তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু হঠাৎ দরজা লাগিয়ে যাওয়ার সময় আমরা দেখি একটা মেয়ে আমাদের থেকে হয়তো একটু ছোট ওর পিছনে আমাদের দিকে দাঁড়িয়ে আছে এবং তারান্নুম ওকে দেখে বলে যে আমরা ছাদ আটকে গেছি, তুমি চলে আসো। ও ঘুরে সুন্দর মতো আমাদের সাথে চলে আসে, আমাদের সাথে এসে দাঁড়ায় এবং ওকে আমরা জিজ্ঞেস করি যে কোন ফ্লোরে থাকো, নাম কি তো এবং ছাদে কি করছিলে, কোনো উত্তর দেয় না। তো আমরা নিচে নেমে পড়ি কারণ অনেক রাত হয় এবং অনেক রাত হয়ে যাচ্ছিল এবং মেয়েটাও আমাদের সাথে নিচে নামতে থাকে। প্রায় 11:20 আমরা লিফট দিয়ে নিচে নামার জন্য ঢুকি। লিফটের ভেতরে আমরা সেকেন্ড ফ্লোর প্রেস করি কিন্তু মেয়েটা কোনো ফ্লোরের জন্য কোনো কি প্রেস করে না, কোনো বাটন প্রেস করে না এবং আমাদের কাছে অনেক আজব লাগছিল ব্যাপারটা এবং লিফট নেমে গিয়ে মাঝপথে থেমে যায় এবং আমরা অনেক ভয় পাই, মানে মাঝপথে থেমে যায় আমরা অনেক ভয় পাই, ইমার্জেন্সি বেল প্রেস করি আর বাইরে চিল্লাতে থাকি। যেই মেয়েটা ছিল ও হঠাৎ দেখি নেই। আমি তারান্নুম এবং সাদিয়া একসাথে দাঁড়িয়ে থাকি এবং চিন্তা করি যে কোথায়। লিফটের লাইটের সেকেন্ডের জন্য বন্ধ হয় আর মেয়েটা উধাও হয়ে যায়। সত্যি এই জিনিসটা মনে করলে এখনো গা কাটা দিয়ে ওঠে এবং মেয়েটা এবার এবং কাটা দেয় আর মেয়েটার এবার জামায় রক্ত, মাথায় রক্ত আর ওর মাথার ঘাড় পুরো বাঁকা, যেন ভেঙে গিয়েছে আর অনেক বেঁকে গিয়েছে, এরকম ধরনের একটা ব্যাপার। আচ্ছা লাইট চলে যায় এবং তারপরে তাকে আবার দেখা যায় এবং তারা আবারও চিল্লানো শুরু করি আমরা এবং তার মধ্যে আমাদের দেখে আমার দিকে এক পা আগায় আর খুব জোরে চিল্লায়। তারপর যেন লিফটের আচ্ছা তার মানে বুঝতে পারছি লিফটের তারও ছুটে যায় আর লিফটটা অনেক জোরে নিচে পড়ে যেতে থাকে। অর্থাৎ আমি আসলে মানে স্পেলিং গুলো একটু অন্যভাবে লেখা, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আমার আগে খেয়াল করা উচিত ছিল, আরো বেশি রিরাইট করা উচিত ছিল, বাট আবারও দেখতে পাই এবং তারপরে হঠাৎ করে লিফটটা চালু হয়ে যায় এবং একবারে নিচের দিকে খুব দ্রুত বেগে নামতে থাকে এবং ওয়াল থেকে ওয়ালে বাড়ি খাচ্ছিল এরকম একটা জিনিস মনে হচ্ছিল তাদের। এবং তারা তিনজনই বললেন যে আমরা তিনজনই চোখ বন্ধ করে রাখি এবং হাত দিয়ে লিফটে বসে পড়ি এবং চিৎকার করতে থাকি। তারপর একটা পয়েন্টে বিল্ডিং এর গার্ড লিফটের দরজা খুলে দেয় এবং আমরা বের হই। সাদিয়ার বাবা, মা ও বিল্ডিং এর আরো কিছু লোক বাইরে দাঁড়িয়ে ছিল। আমরা বার হই এবং নিঃশ্বাস নেই এবং এরপর সাদিয়া গার্ডকে জিজ্ঞেস করে যে উনি লিফট কেন বন্ধ করেছেন। এরপর গার্ড বলে যে আমি লিফট 10টায় বন্ধ করে দিয়েছিলাম, আবার কে চালু করেছে জানি না, আপনাদের চিৎকারে বুঝতে পেরেছি যে লিফট চালু করা এবং এরপরে তিনি উপরে আসছেন। এবং বিল্ডিং এ একবার একটা মেয়ে লিফটের তার ছুঁয়ে নাকি পড়ে গিয়েছিল এবং তার কারণে হয়তো এই ঘটনাটা ঘটতে পারে, সেটাই পরে ধারণা করা হয়েছিল খোঁজ খবর নিয়ে। ব্যাপারটা এরকম যে আমরা লিফট নিয়ে অনেক ধরনের ঘটনা শুনি এবং অনেক ধরনের ঘটনা এর আগেও আমরা বলেছি, আজকে যে ঘটনাটি এই ঘটনাটি খুবই অস্বাভাবিক। আমি একটু নিজের মতো করে গুছিয়ে বলি জিনিসটা, আরেকবার একটু রিক্যাপ করি। ব্যাপারটা অনেকটা এরকম ধরনের যে তারা সবাই স্লিপ ওভার করতে যায় একটা বাসায়, ফ্রেন্ডদের বাসায়, এবং সেই বাসায় যাবার পরে তারা হঠাৎ করে একজন খেয়াল করে যে তাদের মোবাইল ফোনটা তার সাথে নেই এবং সে চিন্তা করে বের করে বুঝতে পারে যে ছাদে হয়তো মোবাইল ফোনটা ফেলে এসেছেন। সো ছাদে খুঁজতে যায় ফোনটা এবং গিয়ে দেখে যে তারা লাগানো, নিচে আসে এবং যে ফ্রেন্ডের বাসায় তারা থাকতে এসেছিল রাত্রিটা সেই ফ্রেন্ডকে বলে যে চাবি নিয়ে ছাদে যেয়ে সেই ফোনটা নিয়ে আসার ব্যাপারে। এবং তারা যখন পরবর্তীতে যায় তখন দেখে যে ছাদটা খোলা এবং একটু আগে যে ছাদটা তারা লাগানো ছিল এখন সেটা খোলা এবং তারা ফোনটা নিয়ে আসার একটা পর্যায়ে লক্ষ্য করে যে একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কোন ফ্ল্যাটে কোথায় থাকো। মেয়েটা কোনো উত্তর দেয় না এবং মেয়েটাকে আসতে বললে মেয়েটা তাদের সঙ্গে লিফটে নামতে থাকে এবং একটা পর্যায়ে যেটা হয় মেয়েটা কোনো বাটন প্রেস করে না লিফটের এবং কোন ফ্লোরে যাবে বোঝা যায় না। হঠাৎ করে লিফটের মধ্যে ঝামেলা শুরু করে এবং মেয়েটাকে একবার উধাহুতে দেখে একবার খুব বিভৎস অবস্থায় তারা দেখে এবং একটা সময় লিফটটা বন্ধ হয়ে যায় এবং একসময় আবার হঠাৎ করে চালু হয়ে গিয়ে খুব দ্রুত বেগে নিচে নামতে থাকে। তারা ফ্লোরে বসে চিৎকার করতে থাকে সবাই মিলে এবং একটা পর্যায়ে দারোয়ান এবং অন্যরা সবাই এসে লিফট থেকে তাদেরকে বের করে নিয়ে আসে বা উদ্ধার করে বা যখন লিফটটা খোলে তখন সবাইকে সামনে দেখতে পায়। তো আমরা সবাই লিফট এমন একটা ব্যাপার যে আমরা একা উঠি এবং লিফট এমন একটা জিনিস যে আমরা উঠে গেলাম কিন্তু এর পরে কি হবে বা লিফট দরজা খোলার পরে আমরা কি দেখব সামনে আমরা কখনো কিন্তু জানি না, মানে একদম খোলার পরে আমরা নিশ্চিত হতে পারি, মানে ভেতরে কি কেউ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, জাস্ট খুলবে আর গুলি করে দিবে, নাকি ভেতরে বিভৎস কিছু আমি দেখতে পাবো আমার জন্য অপেক্ষা করছে দরজা খোলা মাত্র দেখতে পাবো, নাকি ভেতরে আমার জন্য খাবার দাবার সাজিয়ে রাখবে, এটা আমরা আমরা আসলেই জানি না যে ভেতরে কি অবস্থায় আছে। জাস্ট খোলার পরে আমরা বুঝতে পারি যে না, সব ঠিকঠাক, সব ঠিকঠাক আছে, ঠিক আছে, কিন্তু কোনো একদিন হয়তো এরকম বেঠিক হয়ে যেতে পারে। জ্যাকলিন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে স্টোরিটা অনেক অনেক ভালো, যে স্টোরিটা আমরা একটু আগে শুনছিলাম আমাদের গেস্টরা বলছেন। আমাদেরকে ফরদিন এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে এবং তিনি বলছেন যে এসএমএস করি তাও পড়েন না। আমাদেরকে জামিল সিলেট থেকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, যেহেতু প্রথমে যিনি পাঠিয়েছেন তিনি বলেছিলেন যে এই ঘটনা যাকেই বলেছেন তারাই অবিশ্বাস করেছেন। জামিল আমাদের সিলেট থেকে বলেছেন যে এটা ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। রাকিব বলেছেন আমি আজকে অসুস্থ, আশা করি দোয়া করবেন ভাইয়া। ডেফিনেটলি অনেক দোয়া করি যে আপনি খুব দ্রুত সুস্থ হন। ফয়সাল আমাদের জানিয়েছেন হ্যাপি বার্থডে মাসুম ভাই, অনেকেই মাসুম ভাইকে বার্থডে উইশ করছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সুপ্তি নেত্রকোনা থেকে এসএমএস করেছেন, নোমান আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে হিমেল খিলক্ষেত থেকে, সাজিদ আমাদের এসএমএস করেছেন, রাজীব এবং লোপা আমাদের এসএমএস করেছেন রামপুরা থেকে, এছাড়াও পান্না আমাদের এসএমএস করেছেন, সুজয় আমাদের এসএমএস করেছেন ক্যান্টনমেন্ট থেকে, লিমন আমাদের এসএমএস করেছেন, তিনি জানিয়েছেন আজকে 265তম এপিসোড। আমাদের অনেকে এটা জানিয়ে দেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রতি সপ্তাহে এরকম মনে করিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আনু এসএমএস করেছেন, এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে করে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছেন তারা চাইলেই কিন্তু আপনি সরাসরি আপনার ঘটনাটা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, অডিও ক্লিপটি আপনার কাছে একটু আসবো। আপনি বলছিলেন যে আপনাদের সাথে তেমন কিছু এরকম ঘটেনি কিন্তু আপনাদের বাসায় কিছু ঘটনা ঘটে, হ্যাঁ একটু যদি বলতেন ছোট্ট করে।
আমি সিম্পলি একটা শর্ট ফর্মে একটা কিছু বলতে পারি যেটা আমার ফ্যামিলির সাথে, লাইক দ্যাট মানে আমার ফাদারের সাথে ঘটে গেছে, বাট আমি ব্রিফে যাব না, ছোট একটা জিনিস বলবো যে আমাদের বাসা ছিল আপনার নিচতলায়। তো আমার আব্বু আসল নামাজের পরে তসবি পড়তেছিল, তসবিটা ছিল আমাদের বারান্দার আপনার রেলিংটার উপরে, যার উপর সাইডটা ছিল কোন লোহা বা কোনো কিছু দিয়ে না, জাস্ট শুধু ওয়াল ছিল, ওয়াল উপর বসে তসবি পড়তেছে আব্বু। দেন তসবি যখন পড়তেছে, পড়তে পড়তে ইন দ্যাট টাইম আব্বুর হাত থেকে হঠাৎ তসবিটা টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে যে এই আমাদের বারান্দার সামনে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির সাথে আপনার ম্যাচ করে ড্রেনের কিছু পানি ছিল, তো এটা আমাদের একটু ময়লা ছিল, তো ময়লা পানিটা আমাদের আমার যে বাসার সামনে ছিল, এটা ছিল আপনার চিরঙ্গে নিবি হাসপাতাল গেটে নাহার ভিলা, বাসাটাও বলে দিলাম নাহার ভিলাটা চিনে যারা চিরঙ্গে ছিল, ওটার সামনে কিছু স্পেস আছে ওই ময়লা জায়গাটায়। তো আব্বুর হাত থেকে তসবিটা ডিরেক্ট কে নিয়ে গেছে সেটা আব্বু জানে, আব্বুর সামনেই ঘটছে সবকিছু, আব্বুর হাতে নিয়ে যে জাস্ট যে ওই যে পানি ময়লা পানির ভিতরে তসবিটা ফালে দেওয়া হয়েছে, তো ফালে দেওয়ার পর আব্বু আর কোনো কিছু বলে নাই, আম্মুকে জাস্ট ডাক দিল, আম্মুকে ডাক দেওয়ার পরে আম্মু ওখান থেকে তসবিরটা এনে সোনার উপর পানি দিয়ে রেখে দিছে। আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না যেহেতু আমার ফ্যামিলির সাথে,
কিন্তু এটা হচ্ছে আপনার, আপনি বিশ্বাস করেন যে আসলেই?
আমি বিশ্বাস নাই এটা, আমি 100%, কারণটা হচ্ছে যে এটা আমার ফাদারের সাথে আমি,
আপনি বলতে চাচ্ছেন না কিন্তু আপনি আমাকে অনেক কিছু অফেয়ারে বলেছেন, সেখানে হয় নাই বললেন, আপনি সামনাসামনি দেখেছেন,
এটা আমি বিশ্বাস করি।
ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ কি বলবো,
আমি আর একটু অ্যাড করতে চাচ্ছি যে যখন আমরা ওই আমাদের লঞ্চ কাহিনীটা হলো এবং সেটার পরে যখন গ্রামে যাই এবং এটা শেয়ার করা হয়, আমাদের ছোট মামা তখন ছিলেন গ্রামে, যেহেতু একটা বিয়ে অকেশন হবে, তো তার সাথে সে অনেকটা ফ্রেন্ডলি আমাদের সাথে, এবং তিনি যেটা বললেন যে ইটস অল রাইট, এটা হয় যে জিন ইনসান দুজনই আল্লাহ সৃষ্টি করছেন এরকম একটা ব্যাপার। তো মামা আমাদের সাথে একটা ছোট ব্যাপার শেয়ার করছিলেন যে তিনি যখন গ্রামে থাকতেন তখন অনেক আগে দেখেন, লাইক 15 years ago এরকম 2000 বা 1998 এরকম, তো গ্রামে যখন আমাদের নানু বাড়ির ওইখানে জাস্ট তিনটা ঘর ছিল, আমরা গ্রামে যেটা জানি অনেকগুলো ঘর মেনে একটা বাড়ি এরকম হয়, তো মামা যখন ছোট ছিলেন তখন তিনি অলওয়েজ একটা পাইপ নিয়ে ঘুমাইতেন, একটা জিআই পাইপ বলে যেগুলোকে, এটা এটা সাধারণত চোর খেপে নেওয়ার জন্য, বুধকে না, অস্বাভাবিকভাবে ওই দিন মামা শব্দ শুনতেছিল এবং এটা সাধারণত কোন চোরের সাউন্ড একটা রাতে।
আচ্ছা,
এবং মামা বের হন, ভাবছেন যে কোন চোর বা এরকমই হবে, এবং তিনি সেই পাইপটা নিয়ে বের হন, বের হয়ে বাড়িতে তিনটা ঘর তিন দিকে এবং মাঝখানে একটা উঠান, এবং তার এক কর্নারে একটা বাকির ঘর, যেটা মানে মাটির চুলা যেখানে রান্না করা হয়, এবং সেখানে মামা দেখলেন একটা বয়স্ক মহিলা, খুবই বয়স্ক মহিলা, লাইক 90 এজ এরকম বয়স্ক মহিলা, এবং উনি মানে মাটির যে চুলাটা আছে সেখান থেকে কিছু ছাই হয় পড়ার পরে সেটা উঠাচ্ছেন, উঠায় এক পাশে রাখতেছেন। মামা খুব ভয় পেয়েছে জিনিসটা দেখে, কারণ সাধারণত তিনি ওনাকে কখনো গ্রামে দেখেন না, এবং এটা খুবই উইয়ার্ড একটা অ্যাক্ট, কারণ পাগল হলে এই কাজটা করবে। চুলা থেকে অ্যাশ উঠায় পাশে রাখতেছে, এবং তার কোনো মানে একটা রিদমিক হয়েছে সেটা করতেছে, যে অন্যদিকে দেখাচ্ছে না, সে তার মনে কাজ করতেছে। মামা গিয়ে বললো, যাই কে এখানে? সে বলছে যে এরকম বল তুই করে বলতেছে যে তুই চলা যা, সমস্যা নাই, আমি এখানে আসছি ঘুরতে। যে তখন মামা এরকম একটা আইডিয়া করছিল যে প্যারানর্মাল কিছু হবে, এবং তিনি বলছিল যে কোথেকে আসছিস তুই এখানে, কেন, কে তুই, সে তুই করে বলা শুরু করছে। এবং এক মামা বলতেছিলেন এভাবে, এবং সে বলছে যে আমি ইন্ডিয়া থেকে আসছি এবং আমি এই বাড়িটা দখল করবো, এখানে কে কে আসছো তোমরা বের হও, এই এই এইসব টাইপের আচুরি কথা বলতেছিল। এবং মামা এটা নিয়ে খুবই রাগ হয়, এবং তিনি খুব সাহসী ছিলেন, কেন আমি জানি না, মামা এটা আমার সাথে শেয়ার করছেন, এবং তিনি হয়তো এখন শুনতেছেন আমাদের ছোট মামা। তো এরপর নাকি মহিলা এগুলো বলে পরে গালাগালি করতে করতে চলে গেছে, এবং কোন অস্বাভাবিক কিছু না, সে উধাও হয়ে যায়নি, কিছুই না। আমাদের আমি জানি না প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলো কি আসলে এরকম যে আপনি যখন এক্সপেক্ট করবেন না তখনই হবে, এবং
তখনই সাধারণত হয়। হ্যাঁ, যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা তাই বলেন। ওকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, এবং বিরতির পরে আমরা একটা ছোট্ট একটা ক্লিপ শুনবো, অডিও ক্লিপ শুনবো। আমাদের এই আওয়ারে আমরা আসলে অনেক সময় ধরে ঘটনা শুনেছি, সো আমরা একটা অডিও ক্লিপে যাব এবং তারপরে সম্ভবত আবার ফিরে আসবো, এবং সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আসসালামু আলাইকুম, আমি কাজী আবুল রায়হান, আমি সৌদি আরবের একজন প্রবাসী, আমার বাড়ি বরিশালের গ্রনদীতে। সো আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। 2013 সালের ঈদের দিন আমার সাথে সর্বপ্রথম ঘটে ঘটনাটা। ঘটনাটা এরকম, আমি 2013 সালের ঈদের দিন রাত্রবেলা আমাদের কাজ হয়েছে, আমরা ওয়েটারের কাজ করি। সো আমাদের এখানে প্রায় 200-300 লোকজনের পার্টি হয়, ঈদের দিন রাত্রবেলা এখানে চা গাওয়া কফি দেওয়া হয়, তারপর এখানে খানা আসে, সবাই এখানে খানা খেয়ে চলে যায়। সো আমার মালিক এখানে খুব একটা বড় একটা বিজনেসম্যান, নাম করা একটা সৌদি আরবের বিজনেসম্যান, সো আমি তার নামটা উল্লেখ করতে চাই না, তার বাড়িতে। সো একদিন ঈদের দিন রাত্রবেলা, 2013 সালের ঈদের দিন রাত্রবেলা আমি দেখতে চাই কর্নার এক সৌদি বসে আছে, খুব ভালো জামা কাপড় গায়ে দেওয়া। আমি তার কাছে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনাকে আমি চা গাওয়া এনে কফি কিছু দেব? সে বলল না, আমার লাগবে না। সো আমি এরকম আধা ঘন্টা এক ঘন্টা পর আবার গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার লাগবে কিনা কিছু? বলল না। এরকম 2-3 বার জিজ্ঞাসা করলাম, তো এক সময় সে আমাকে ডাক দিল, গেলাম। সে আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? আমি বললাম আমার নাম রায়হান। সো সে আমাকে বললো যে তুমি আমার বড় ভাইয়ের নাম নিয়ে বললো, তুমি কমকের ভাই? আমি বললাম, বললো ভালো। তারপর বললাম একটা কাজ দেবো, করতে পারবা? বললাম হ্যাঁ, বলেন। সে বলল যে ওইখানে একটা লোক আছে, তার নাম শেখ সানা, তুমি জানো? আমি বললাম হ্যাঁ আমি জানি তাকে। বললো যাও কে তাকে সালাম দাও। বলবো যে আমাকে সালাম দিছে। বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি জান আপনি সালাম দিলে তো ভালো হয়। বলতেছে না তুমি গিয়ে সালাম দাও তাতেই হবে। আমি বললাম আপনি গেলে ভালো দিয়ে কথা বলবো, কিন্তু সময় দিকে তাকে চোখ দেখে আমি ভয় পাইলাম। তার চোখটা ছিল খুবই লাল, স্বাভাবিকের তুলনায় একটু বড়। যাই হোক, সে আমাকে কথা বললো, আমি বললাম আপনার নামটা কি? সে বললো সুলেমান বিন খালিদ। আমি বললাম ওকে। আমি গিয়ে তার চাচাকে কথাটা বললাম, সালাম দিলাম। তার চাচা বললো ওয়ালাইকুম আসসালাম, কথাটা বললাম। কিন্তু যখন আমি নামটা বলছিলাম তখন তার চাচা আমার দিকে তাকাইছিল শেখ সালে। যাই হোক, ঘটনা চলে গেল, তার থেকে আড়াই মাস পর সেম ঘটনা। সে আমাকে এরকম বললো সালাম দিলাম, আমি তার চাচাকে গিয়ে সালাম দিলাম। সে তার চাচা আমার দিকে তাকাইছিল শুধু, কিন্তু কিছু বলে নাই। 2013 গেল, 2014 সালে সেম ঘটনা, ঈদের দিন কোরবানের দিন একই ঘটনা। 2015 সালে এবছরের ঈদের দিন এদের রাত্রবেলা ওই দেখে আমি সেই কর্নারে বসে রয়েছে, আমি তাকে গিয়ে চা গাওয়ার দিন আমি বললাম যে দেবো কিনা। সে বললো না আমার কিছু দরকার নেই, থ্যাংক ইউ, আরবিতে বললো। আমি তাকে যাই হোক, আমি তাকে বললাম যে আমার যেহেতু এতদিন যাবো তার সাথে পরিচয়, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনাকে আমি শুধু ঈদের দিনে দেখি, কুরবানের দিনে দেখি, অন্যান্য পার্টিতে আসেন না কেন? সে বলে আমি এমনিতে আসি না। তারপর আমি জিজ্ঞাসা করলাম আপনি চা কফি কিছুই খান না, কাউকে সালাম দেন না, খাবার খান না, চলে যান শুধু কেন? সে বলে আমার ভালো লাগে না। আমি বললাম ওকে, এরকম বলে চলে গেলাম। সো ওই দিনকে রাতে সালাম দিতে বললো, আমি তার সাথে গেছি গিয়ে সালাম দিলাম, ওই নাম বললাম যে সুলেমান বিন খালিদ আপনাকে সালাম দিচ্ছি। সালামের উত্তর দিয়ে বললো যে তুমি কার সকাল আমার সাথে দেখা করো, তোমার সাথে কথা আছে। বললাম ওকে ঠিক আছে। সো গেল ঘটনা। পরের দিন সকালে আমি তার সাথে দেখা করতে গেলাম। সো দেখি যে হচ্ছে হসপিটালে তিন দিন সে হসপিটালে ভর্তি ছিল, তিন দিন পরে সে আসলো, আমি তার সাথে দেখা করতে গেলাম। তারপর সে বললো রেহান তোমাকে কে সালাম দিতে বলতো পড়তে ঈদে? আমি বললাম যে অমুক লোকে। বলে তুমি তাকে দেখছো? আমি বললাম হ্যাঁ। নামে সে সালাম দিল কিভাবে? সে বলছে তাকে দেখতে কেমন, আমি তো চেয়ারের বর্ণনা দিলাম এরকম এরকম দেখতে। তারপর তার গালে ডান সাইডে কানে নিচে একটা তিলা আছে বড়, এরকম বসে বর্ণনা দিলাম। পরে বললাম হ্যাঁ ঠিক আছে। তারপর বললো তুমি জানো সে কে? আমি বললাম না। সে বল তারপরে বললো চাচা বললো, আমার মালিকের চাচা বললো, সে তোমার আমার ভাইপো, তোমার মালিকের ছোট ভাই। আমি বললাম তাকে তো কোনো সময় দেখি না। পরে বললো সে মারা গেছে। আমি তো শুনে অবাক, তিন বছর যাবো আমি তাকে দেখতেছি, কাল রাতে দেখলাম আমার, সে বলতেছে মারা গেছে। বললাম কিভাবে মারা গেছে? পরে বলছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে 2010 সালে। আমি তো শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম, কি বলবো। তারপর সে জিজ্ঞাসা করলো তুমি তাকে কবে কবে দেখো? বললাম তাকে শুধু আমি ঈদের দিন রাত্রে বলে দেখি, আর কোনো সময় দেখি না। পরে বললো ওকে, কারণ আমাদের এখানে ঈদের দিন যখন পার্টি হয় না, আমাদের মানে মালিকের গোষ্ঠীতে যত মানুষ আছে সবাই ঈদের দিনে পার্টিতে আমাদের এখানে আসে, প্রায় 200-300 মানুষ পুরুষ লোক আসে, মহিলাদের পার্টি আলাদা হয়। যাই হোক, পরে বললো যে সে নেক্সট টাইম যখন তুমি যদি আগামী কোরবানিতে দেখতে পাও, যেহেতু তুমি ঈদ কোরবানিতে দেখতে পাও তাকে, যদি আগামী কোরবানিতে দেখতে পাও তাহলে তাকে জিজ্ঞাসা করো সে অ্যাকচুয়ালি সে কিসের জন্য আসে, তার কিছু লাগবে নাকি, কিসের জন্য আসে তুমি জিজ্ঞাসা করো। বললাম ওকে ঠিক আছে, নো প্রবলেম, আসে আমি জিজ্ঞাসা করবো। যাই হোক, তারপরে বললো তুমি ঘটনা কারোর সাথে শেয়ার করো না, অন্তত এখানে যারা থাকে কারোর কাছে বললো না। আমি আপনাদের বুথের ফ্যামের একটা বহুত বড় ফ্যান, তো এই কারণে আমি চিন্তা ভাবনা করলাম, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে রাসেল ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Welcome back. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং 12:42 ঘড়িতে সময় যে সময় বিজ্ঞাপন বিরতি চলছিল সে সময় একটু কেক খেয়ে আসছি আমরা। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আরেকবার বলতে হবে প্লিজ, একটু কাইন্ডলি আরেকবার প্লিজ।
আমার নাম সাদমান শিববির আশা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং আসসালামু আলাইকুম লিসেনার্স।
ওয়ালাইকুম সালাম। আপনার বাবা সঙ্গে আছেন? আমরা ঘটনায় চলে যাই, টাইম যেহেতু খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে।
জি জি, আচ্ছা রাসেল ভাই, তো ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবাকে নিয়ে, এবং আমার বাবার একজন বড় ভাইয়া আমার কামরুল চাচা ওনাকে নিয়ে। তো ঘটনাটা হচ্ছে আমার আব্বু যখন ছোট ছিল,
জি,
ক্লাস বলতে গেলে প্রাইমারি থেকে জাস্ট জুনিয়ারে উঠেছে ওরকম একটা টাইম, ইয়ারটা হচ্ছে 1983-84 এরকম টাইম। তো কামরুল চাচা যিনি, উনি আব্বুর থেকে এক দুই বছরের বড় ছিল, মানে বলতে গেলে পিঠাপিঠি ভাই যা বলা হয় আর কি। তো কামরুল চাচা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, কিন্তু ওনার একটা সমস্যা ছিলেন যে উনি অনেক অসুস্থ থাকতেন। অসুস্থ থাকার ফলে তো ওনার মাঝে মাঝে ইয়ার মিস যেত, ক্লাসে এক্সাম হয়েছে, তো এই জন্য একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার আব্বু আর কামরুল চাচা একই ক্লাসে পড়তেন। তো ওনাদের মাঝে রিলেশনটা অনেক ভালো ছিল, পিঠাপিঠি ভাই সব কাজ একসাথেই করতেন। তো কামরুল চাচার আরেকটা হ্যাবিট ছিল, ওনার মাছ ধরার প্রতি অনেক নেশা ছিলেন, তো উনি মাছ প্রচুর ধরতেন। তো ঘটনা হচ্ছে একদিন, এরকম একদিন বর্ষাকালে বৃষ্টি হয়েছে, তো আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁওতে। তো গফরগাঁওতে তো আমরা জানেন ব্রহ্মপুত্র নদী আছে, তো বৃষ্টির সময় ব্রহ্মপুত্রের কিছু ব্রাঞ্চেস এসে, শাখা এসে খাল বিল গুলো ভরে যায়, তখন মাছ প্রচুর পাওয়া যায়। তো একদিন মাছ ধরতে যায়, তো কামরুল চাচা ওই দিন মাছ অনেক ভালো পায়, কিন্তু বাসে আসার পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো সবাই আগে থেকে জানতো যে কারমুল চাচা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, তো ভাবল যে এবারও গতানুগতিক ভাবে অসুস্থ হয়েছে, তো ডাক্তার দেখালো। কিন্তু কয়েকদিন চলে যে অসুখটা সারছে না, বরঞ্চ আরো বৃদ্ধি পাচ্ছে, আরো বেশি হচ্ছে। তো অনেক চিকিৎসা করার পর ওনাকে ঢাকা পিজে হসপিটাল নিয়ে যায়। তো ওখানে নেওয়ার পরে ওনার সাথে অনেক ট্রিটমেন্ট করার পরে কয়েকদিন পরে ওনার যে অসুখটা ধরা পড়লো ওটা ছিল অ্যাকচুয়ালি ব্লাড ক্যান্সার। তো ওখান থেকে অ্যাকচুয়ালি স্যাডলি কামরুল কাকা ব্যাক করতে পারেনি, তো কামরুল কাকা ওখান থেকে আর ব্যাক করতে পারেনি। তো ঘটনা শুরু হচ্ছে এই যে এখান থেকে, যেদিন কামরুল কাকা
মারা আপনার বাবার কাছ থেকে শুনি।
জি জি
ওকে। আচ্ছা, যেহেতু উনি শুরু করেছিলেন আপনার ছেলেই, একটু এগিয়ে আসতে হবে মাইক্রোফোনের কাছাকাছি এবং প্লিজ বাকি অংশ কথা। তারপরে কি হলো?
ওই সময় আসলে আমার আম্মু আমার আব্বু বিজি হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করে, তো 20-25 দিন থাকার পরে তো মারা গেল এবং যথারীতি গফরগঞ্জ নিয়ে আসলো। নিয়ে আসার পরে যেদিন মারা গিয়েছে ঠিক সেই দিন আমরা তখন তো ছোটই, বাড়িতে তেমন লোক ছিল না, সবাই মৃত্যুর খবর শুনে গফরগঞ্জ চলে আসছে। গফরগঞ্জ আসার পরে আমি ছিলাম, আমার বোনেরা ছিল, তো আমাদের পাশের একদম রিলেটেড একজন ইকবাল নাম আমার ভাইস্টার সম্পর্ক হয়, তো সে মৃত্যুর খবরটা নিয়ে আসে। আলটিমেটলি ওই মুহূর্তে আমরা অনেকটা খুবই এক্সাইটেড হয়ে যাই এবং আমরা কান্নাকাটি শুরু করি। তো আমাদের বাড়িতে পুরুষ মানুষ তেমন ছিল না, তো এক পর্যায়ে আমি এবং আমার বোন সবাই বাড়ির মাঝে উঠানে থাকা অবস্থায় এই কান্না চলতে থাকে। তো হঠাৎ করে একবার আমার আরেক চাচাতো ভাই আছে সোহেল ভাই, নিশ্চয়ই সোহেল ভাই শুনতেছে কিনা, যে শুনে থাকলে তাকে সালাম। ওকে সোহেল ভাই, সে আমাকে হঠাৎ করে তার একদম হুবহু সে আইসে বলতেছে কি যে শিববির চল গফরগঞ্জ যাই। তো গফরগঞ্জ যাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি একেবারে তার সঙ্গে 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 রওনা দিয়ে দিই। যখন আমি রওনা দিই ঠিক আমাদের বাড়ির পাশ দিয়ে টিউবওয়েলের পাশ দিয়ে রাস্তাটা, তো অ্যাটলিস্ট আমাদের গফরগঞ্জ যেতে হলে আমার বাড়ি থেকে পশ্চিম দিকে রাস্তা। তো দেখি যে খুব তাড়াফুড়ু করে সে আমাকে একদম বাম হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে তো আমি বুঝতে পারতেছি খুব তাড়াফুড়া করতেছে, এই জন্যে আসলে বাড়ি থেকে প্রায় 20 গজ আউট হওয়ার পরেই আমি দেখি আর অ্যাটলিস্ট আমি মাটিতে নেই,
আমার শূন্যে ভাসছি,
আমি মনে হলো যে আমি শূন্যে ভাসতেছি। তো এইরকম একটা সিচুয়েশনে যখন আমি বললাম সোহেল ভাই কি করতেছো এত তাড়াহুড়া করতেছো, যখন আমি তার দিকে তাকাই তাকানোর পরেই তো দেখি যে এমন বিকট চেহারা, দাঁত কেমন লম্বা, কি যে একটা অবস্থা, আমার তো এখনো শরীর শিউরে যে আজকে
ছেলে রাশা বারবার করে বলছিলেন একটা কথা যে এখনো আপনি বলতে গেলে আপনার নাকি
সমস্যা
শোনা একরকম আর আপনি একদম সামনে থেকে এরকম।
তো আমার আমি কি করলাম ওই মুহূর্তে, আমি তখন ছোটবেলা থেকে আমাদের সব তো আমরা ইসলামিক রীতিনীতি বড় হয়েছি এবং নামাজ পড়ি, আমার আব্বাও টিচার ছিলেন, তো উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো অ্যাটলিস্ট আমার ওই মুহূর্তে মনে আসলো যে আমি সামথিং একটা প্রবলেমে পড়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আল্লাহর নাম বলে জোরে আমার যত ওই মুহূর্তে আমার শক্তি কোত্থেকে আসছে আল্লাহ জানে, আমি তো এত বেশি প্রেশার দিয়ে ওনার এটা আমি করি হাতটা ওর কাছ থেকে আমি ছুড়াই, ছুটানোর পরেই একদম এক দৌড়ে আসে বাড়িতে উঠানে এসে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার তো তখন সব কাঁপতেছি, আমার কান্নাকাটি কোনো খবর নাই, আমি কাঁপতেছি। তারপর এক পর্যায়ে আমার সবার ছোট চাচা, আমার চাচা উনি এখন জীবিত আছেন লতিফ চাচা, উনি আইসে আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে কি ব্যাপার। আমি তো তখনই চাচারে বললাম চাচা এই কাহিনী হয়েছে এই ডিটেলস। তারপরে তো উনি আমাকে নিয়ে একদম জড়ায় বসে ছিল, তারপরে তো আমার ভাই ওনাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে অ্যাটলিস্ট দাফনের কাজকাম সব শেষ করলো, আব্বাকে ঘটনা বললাম। পরবর্তী সময় আমি যে জিনিসটা ফিল করেছি, কখনো আমি একা হাঁটতে পারতাম না, একা যখনই হেঁটেছি স্কুল থেকে আসছি বা কোথাও গিয়েছি আমার সবসময় মনে হইতো যে আমার পেছনে কে যেন হাঁটতেছে ফলো করছে হাঁটতেছে। তো এইটা এইটা অনেকদিন থেকেছে। তারপরে মাঝে মধ্যে আমি স্বপ্নে ঘুমে স্বপ্নে দেখতাম যে অ্যাটলিস্ট আমাকে তাড়া করছে, তাড়া করতে 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 এক পর্যায়ে আব্বাকে হঠাৎ আমি পেয়েছি, আব্বা আমার সামনে দাঁড়ানোর উপরে আর এটা এফেক্ট করতে পারে নাই, এরকমটা। এবং এটা একদম সিরিয়াস লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স, মানে চরম একটা ব্যাপার। তো আল্লাহর মতে আমি এখন ভালো আছি, কিন্তু আমি ওই ভাইয়ের সঙ্গে আমার খুবই মানে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যদিও আমরা খুব মানে একসাথে অনেক বড় হয়েছি, কিন্তু আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি যে ওই ভাই আমি আবার দুই ভাই একসাথে আমরা কোথাও মার্চ করতেছি এখনো। হ্যাঁ, এবং আমরা আমি মনে করি আমি অনেক প্রাউড ফিল করি যে ভাই তোমাকে পাই গেছি, মানে আমি অনেক শক্তি ফিল করি, মানে আমরা বিজনেস ভালো করবো, আরো অনেক জায়গায় আমরা ড্রাইভ দিব, অনেক কিছু করবো, এরকম একটা পর্যায়ে স্বপ্নে দেখি। পরে হঠাৎ করে স্বপ্ন ভাঙে যাওয়ার পরে আমার মনটা অনেক খারাপ হয়।
আমাদের ফরিদপুর থেকে এসএমএস করেছেন, খুলনা এবং থেকে তার আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, তারা আমাদের সাথে বলছেন যে ভূত এফএম অন, স্ট্রেস গন। ও মাই গড, এটা খুবই ভালো, আমাদের জন্য অনেক ভালো একটা কমপ্লিমেন্ট ছিল। আসলে আমাদের বাকি পাঁচ দিনের স্ট্রেস কমানোর জন্য আমরা যদি মনটাকে একটু অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে পারি, স্ট্রেস হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। মানে থাকে না যে পজিটিভ হয়ে যাই না আমরা, স্ট্রেস দিয়ে যদি আমরা পজিটিভ হয়ে যাই, মানে সবসময় আমাদের সাথে একটা নেগেটিভ এনার্জি সবসময় কাজ করছে, এরকম একটা ব্যাপার যদি হয় তাহলে লাইফ ধ্বংস হয়ে যায়, তার বেশি দেরি হয় না। বাট কত ভালো যে ভূত এফএম যখন আপনি শুনবেন তখন হয়তো একটু অন্যদিকে আপনি মনটা মনোনিবেশ করলেন। নীলা আমাদের এসএমএস করছেন, এসএমএস করেছেন আমাদেরকে এস এইচ আবরার। এছাড়া আমাদেরকে বাবু যশোর থেকে এসএমএস করে লিখেছেন ওয়েলকাম ব্যাক। জুয়েল হাফিজুল সোহাগ নাড়ু থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে দেখতে পাচ্ছি এনকাউন্টার রাব্বি এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে হাসান। এছাড়া জারা মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন, অনেকদিন পর তিনি এসএমএস করছেন, বাবু যশোর থেকে এসএমএস করেছেন। লিফ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন রিফাত। এছাড়াও জুয়েল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ইমরুল কায়েস সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিলে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ফেসবুকে যদি আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.rasal, এই দুটো অ্যাড্রেসে। এবং আমার মনে হয় যে আশা করছি আমি প্রথমে ফেসবুকে যেটা দেখলাম যে ফেসবুকে তানিয়া আখতার যে কমেন্টটা করেছেন, তিনি প্রথম যেটা বলেছেন যে তার কাছে আগের ভূত এফএম বেশি ভালো লাগতো, এটা হয় মানে টাইম চলে যায় এবং আমরা আমাদের কাছে পুরনো জিনিসের চাইতে দেখা যায় যে মানে পুরনো যে জিনিসটা পারে সবসময় পুরনো জিনিস আমাদের সবসময় ভালো লাগে। আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি আপনার জীবনের সবচেয়ে পুরো মানে শ্রেষ্ঠ মুহূর্ত কোনটা, আমার মনে হয় যে আপনি যখন বিরিয়ানি খান তারপরে স্কুল লাইফে একটা সিঙ্গারা খাওয়ার দিনটা আপনার অনেক বেশি ভালো লাগবে, যে স্কুল লাইফটাই ভালো ছিল। পুরনো সব জিনিস একটু অন্যরকম মানুষকে আকর্ষণ করে, মানে আকর্ষিত করে, সেটা খুব স্বাভাবিক। মিউজিকের ব্যাপারে তিনি বলেছেন যে মিউজিকটা আগের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, বাট আপনি যে মিউজিকটা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন এটাও আগে থেকে বহুদিন থেকে ব্যবহার হয়ে আসছে, একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। আমাদেরকে এছাড়াও শাওন রাজ এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, যে মুহূর্তে বলেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা, তিনি আবার বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করার ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন। তাহলে এখন মানে ব্যাপারটা হচ্ছে আমরা কি করবো তাহলে। এনিওয়েজ, আমরা ফেসবুকের না কমেন্ট আরো কিছু পড়তে চাই এবং ফেসবুকের কমেন্টগুলো সবগুলো পড়বো, কিন্তু একটা বিজ্ঞাপন বিরতি এখন না নিলেই না, আওয়ার শেষ হয়ে যাচ্ছে। আমরা এই আওয়ারে একটা বিজ্ঞাপন বিরতি নিই এবং তারপরে আবার নতুন অতিথি নিয়ে আপনাদের কাছে এখনই ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM, the night comes alive with Grameenphone.
শুনছেন ভূত এফএম এবং চলছে রেডিও ফুর্তি। আপনারা সবসময় সাথেই আছেন এবং ঘড়িতে সময় রাত 12:58। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে আসাদুল ইসলাম, আমাদের ফেসবুকে যে পেজটা রয়েছে রেডিও ফুর্তি, সেখানে লিখেছেন আজকের ঘটনাগুলো তার কাছে খুব ভালো লেগেছে। আমাদেরকে মাইনুল ইসলাম লিখেছেন লাইট অফ করে তিনি শুনছেন। আমাদেরকে সোহাগ হাসান লিখেছেন বেস্ট। এছাড়াও আমাদেরকে গধুলি বেলার কন্যা লিখেছেন আজ ভূত এফএম টা দারুণ লাগছে। এমডি মোর্তজা আমাদেরকে লিখেছেন আজকে স্টোরিতে তিনি অবশ্য এখনো পর্যন্ত ভয় পাননি, আমাদেরকে ভয় পাননি, কেমন লেগেছে সেটা একটু যদি জানাতেন। আমাদেরকে শাহরিয়ার খান হিমেল লিখেছেন যে আজকে তিনি আরো ভয়ঙ্কর ঘটনা শুনতে চান, একই কথা বলেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি মারুফ লিখেছেন যে বাসায় একা তার কাছে ভয় লাগছে এবং আজকে আর স্টোরিগুলো অনেক অনেক ভয়ঙ্কর, রিয়েলি রিয়েলি ভয়ঙ্কর লিখেছেন লিখেছেন এটা হচ্ছে শিমনি। এবং প্লিজ এরকম স্টোরি প্রত্যেক শুক্রবার চাই, এটা তিনি লিখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেছেন শুনছেন তিনি আরিফিন সাগর, এছাড়াও আরো অনেকে আমাদের এখানে আছেন। রাহাদুল ইসলাম রিয়াজ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে কাছে খুব অস্থির লাগছে লিখেছেন। এল এম মাহবুব আমাদের লিখেছেন, আমাদের কিচেনে লিখেছেন দেখতে পাচ্ছি আব্দুর রহমান, এছাড়াও লিখেছেন আফজাল হুসেন, এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ফেসবুকে আরো আছেন আশিক আহমেদ ফরহাদ, এছাড়াও আনান হুসাইন, শফিকুল ইসলাম, সুমন কুমার, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি আরজে আহমেদ, এমডি সোহাগ হাসান, সজল ইসলাম, আর এম রোমান, এছাড়াও আমাদের এখানে রয়েছেন রাজ হাসান, ফরদিন তাহমিদ, ফিজু সহ আরো অনেকে। আশা করছি যে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এছাড়াও আমাদের আমাদের যে ভূত এফএম যে পেজটা রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি আপনারা অনেকেই একসাথে লিখেছেন এবং অনেকেই এখনো কমেন্ট করছেন। আমাদের এখানে তনুর প্রথম কমেন্ট দেখতে পাচ্ছি আমি এবং তার কাছে বেশ ভয়ঙ্কর লাগছে। নীল পাখি আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। অনি আমাদের এখানে লিখেছেন ভূত এফএম আছে যতদিন রেডিও শুনব ততদিন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আবির হাসান এসএমএস এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি তুর্য, এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি আরো প্রজাপতি দানা, এক্সাম শেষ সো ভূত এফএম, ও থ্যাংক ইউ আমাদের সাথে। এছাড়াও রয়েছেন অ্যাঞ্জেল রিপা, এছাড়াও মুকুল আহমেদ আমাদের সাথে আছেন, রাসেল আহমেদ রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, ময়রামপুরের বন্ধু আকরাম আমাদের সাথে রয়েছেন, আরো অনেকেই আছেন। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন www.bhutfm.radiofurti, আমি তো ফেসবুকের পেজের কথাটা বলবি, www.facebook.com/bhutfm.rasel এই অ্যাড্রেসে। এবং আপনি এখনো দেখতে পাচ্ছেন অনেকে লিখছেন, হোসনে মুবারক হিমেল লিখেছেন নাইস স্টোরি রক্তহিম, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে মেহেদী ইসলাম আমাদের এখানে লিখেছেন যে ভাইয়া কি যে বলবো জাস্ট অসাম, এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আর যে না এ যে আলামিন জীবন লিখেছেন খুব ভালো লাগছে, আমাদের সাথে আরো অনেকেই এখন লিখছেন, আপনিও চাইলে লিখতে পারেন। এসএমএস করছেন মাহিদ এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি বলছেন যে আমার বাসা নাহার ভিলার, নাহার ভিলা যেটা একটু আগে শুনলাম সেই নাহার ভিলার কাছে, এবং তিনি বলছেন যে ঘটনাটা শুনলাম সেটা ট্রু এবং আমার খুব ভয় করছে। আপনি একদম বাসা যেহেতু কাছে আপনার ভয় করাটা খুবই স্বাভাবিক। অদৃশ্য রবি আমাদের এখানে রয়েছেন উত্তরা থেকে এবং তিনি বলছেন তার কাছে একটা ঘটনা রয়েছে এবং তিনি কিভাবে শোনাবেন। আপনি ঘটনাটা আপনাকে যেটা করতে হবে ইমেল করে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে, যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় ডেফিনেটলি উইল গেট আ কল এবং সেটার জন্য সেটা হতে পারে ইনভাইটেশন কল। আর যদি আপনি আপনার চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই তাহলে আপনার ঘটনা সিলেক্টেড হলে ডেফিনেটলি আমরা সেটা পড়ে শোনাবো। মোস্তাক বেলি রোড থেকে লিখেছেন যে আমাদের ছোট্ট বেবি মাহিষা, আমার ওয়াইফ প্রজাপতি, আমরা সবাই একসাথে ভূত এফএম শুনছি রেগুলার, আপনার এস এম এস করেন, থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাজ, এছাড়াও আখি আমাদের সাথে রয়েছেন, তার কাছে খুব ভয় করছে। শুভ আমাদের সাথে আছেন, আছেন মম, এছাড়াও হানিফা আমাদের সাথে রয়েছেন, তামিম আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি সুজয়, এছাড়াও মাহিদ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সুস্মিতা ময়মনসিং থেকে, আরো অনেকেই আছেন। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলে মেসেজ অপশন গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি ফুর্তি স্পেস, দিলে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। আমরা চলে যাবো একটা ঘটনায় এবং এই ঘটনাটা পড়ে শোনাবো আমি, গলাটা একটু ঝামেলা, তারপরে চেষ্টা করছি। এবং আজকের এই ঘটনা আমি বলি, ঘটনাটা কেমন সেটার চাইতে বড় কথা হলো এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কোন একজন পুলিশ ভাই। এবং আমি জানি যে পুলিশরা নানান ধরনের ঘটনা, আমাদের যারা পুলিশ সদস্য রয়েছেন তারা নানান ধরনের ঘটনা বিভিন্ন সময় তাদের এক্সপিরিয়েন্স করতে, লাশ নিয়ে চলে যাচ্ছেন তারা, লাশ দেখছেন, কোন অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে ছুটে যাচ্ছেন, নানান রকমের অভিজ্ঞতার মধ্যে যেতে হয় এবং প্রতিটা মুহূর্তে তাদের পুরো রাত আমরা ঘুমাই তারা মানে জেগে থাকেন, পুরো শহর তাদের সাথে মানে তাদের সাথে থাকে এবং পুরো শহরের নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা। সো ব্যাপারটা হচ্ছে সেই জন্য আমরা শান্তি মতন হয়তো ঘুমাতে পারি, শান্তি মতো অনুভূত আসলাম শুনতে পারি, বাট তাদের জীবনটা এত সহজ নয়। কিন্তু তাদেরকে জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এবং এই অভিজ্ঞতার গুলো আপনাদেরই একজন সদস্যের যেহেতু আমি পড়ে শোনাচ্ছি, আশা করছি যে আপনারা পাঠাবেন। এবং দেখুন, উনি নিজেও অনেক যেহেতু ব্যস্ত একজন মানুষ, আপনারা সবাই প্রচন্ড ব্যস্ত, তারপর উনি যেহেতু পাঠিয়েছেন, আমি আশা করব যে আমরা যারা 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 পুলিশ রয়েছেন, আমাদের পুলিশ ভাইয়েরা, তারা অনুগ্রহ করে আমাদেরকে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠাবেন, বিশেষ করে পেশাগত জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আপনাদের ভয়ঙ্কর কোন অভিজ্ঞতা যদি থেকে থাকে। যাই হোক, আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি যে ঘটনাটি শেয়ার করব, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, পেশায় একজন পুলিশ কনস্টেবল, বাড়ি দিনাজপুর। সঙ্গত কারণে আমার বাসা আমার আশা হল না। ঘটনাটি 2007 সালে আমার চাচা মোহাম্মদ মাইজার রহমানের সাথে। ছোট থেকেই আমার চাচার কাছেই বড় হওয়া। চাচা একটি মহিলা কলেজের প্রভাষক এবং চাচি হাই স্কুলের শিক্ষিকা, এবং 5 বৎসরের একটি মেয়ে নিয়ে তাদের সংসার। সে সময় আমি সবেমাত্র চাকরিতে যোগদান করেছি, বাড়ি থেকে অনেক দূরে। আমার চাচা জ্বালানি কাঠের জন্য একটি পুরাতন আম গাছ এক প্রতিবেশীর কাছ থেকে ক্রয় করবে বলে ঠিক করে। একটি তারিখও নির্ধারণ করা হয় যে 3-4 দিন পর গাছটি কাটা হবে। যেদিন গাছটি কাটা হবে তার ঠিক একদিন আগে চাচাকে স্বপ্নের মাধ্যমে দুজন লোক এসে বলল, মাইজার তুই গাছটি কাটিস না, কাটলে তোর অনেক বড় বিপদ হবে। আমার চাচা এসবে বিশ্বাস না করে পরের দিন গাছটি কাটার জন্য দুজন মিস্ত্রিকে নিয়ে গাছটি কাটা শুরু করল। গাছের ডাল শেকড় কাটতে কোনো সমস্যা হয়নি, কিন্তু মূল গাছটি কাটতে গিয়ে দেখল যে ফিনকি দিয়ে তরতাজা রক্ত বের হচ্ছে। একটি মুরগি জবাই করলে যতটুকু রক্ত হয় ঠিক সেরকম। আমার চাচা তো জ্ঞান হারানোর মতো অবস্থায় কি করল সে। যাই হোক, 10-12 দিন সব ঠিকঠাক চলছিল। 29 আগস্ট 2007 বাড়িতে ফোন দিয়ে জানতে পারলাম চাচার ভীষণ জ্বর, সম্পূর্ণ শরীরে ব্যথা, বিশেষজ্ঞ সব ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু রিপোর্ট সবকিছু স্বাভাবিক। কবিরাজ নিয়ে আসা হল, ঝাড়ফোঁক, বাড়ি বন্ধ করা সবকিছু হল, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হল না। এবার জিন হাজির করানোর পালা। আমার চাচা তো ভাই লুৎফর, উনি তুলারাশির লোক, ওনার শরীরে জিন হাজির করা হবে। কবিরাজ সাহেব সবকিছু আয়োজন করে জিন হাজির করলেন এবং তাকে জিজ্ঞাসা করা হল মাইজার সাহেবের বর্তমান অবস্থার কারণ কি। এবং রাগান্বিত অবস্থায় কেউ একজন বলল যে ওকে গাছটি কাটার জন্য না করেছিলাম, ও গাছটি 150 বছর ধরে আমরা সেখানে বাস করছি। আমরা 11 ভাই, আমার ছোট ভাই ওখানে কাটা পড়ে, আমরা ওকে বাঁচতে দেব না। উপস্থিত সবাই তার কাছে মাফ চাইল। এভাবে অনেকক্ষণ তার কাছে আকুতি মিনতি করা হলো। সে বলল আমি মাফ করতে পারি, কিন্তু আমার বড় ভাই সে মাফ করবে না, সে খুব রাগি। আমাদের যেমন বিভিন্ন ধর্মের লোকেরা রয়েছে, তাদের মধ্যে সেরকম আমাদের যেরকম বিভিন্ন ধর্মের মধ্যে আবার জাত রয়েছে বিভিন্ন, তাদের মধ্যে সেরকম রয়েছে, এবং এই জাতটা নাকি খুবই হিংস্র। বলে রাখা ভালো যে রুৎফর ভাই তুলারাশির মানুষ এবং হাওয়ায় সে একটি জিন, একটি ভালো জিন, এবং তার কাছে আচ্ছা তুলারাশি জাতক হওয়ায় আগে থেকেই তার কাছে একটা জিন থাকত, এবং পরের দিন তার সাথে থাকা জিনটি হাজির করা হল এবং প্রশ্ন করা হল। জবাবে তারা বলল যেটা সেটা হচ্ছে তারা হচ্ছে মাশানের জাত, তাদেরকে বসে আনা খুব কঠিন, তারপরেও আমি চেষ্টা করব, আমার দোস্ত লুৎফরকে আমি সব শিখিয়ে দেব। এরপর থেকে লুৎফর ভাই মসজিদের কোনো এক কোণে গিয়ে সবসময় চোখ বন্ধ করে বসে থাকতো, বাড়িতে কোনো কিছু খেত না, জিজ্ঞেস করলে বলতো যে খেয়েছি। মাঝে মাঝে কয়েকদিনের জন্য গায়েব হয়ে যেত, কিছু কেউ খুঁজে পেত না। 2-3 দিন পর নতুন সাদা পায়জামা পাঞ্জাবি পরে চলে আসত, অথচ কাপড় কেনার মতো তার সাধ্য ছিল না। জিজ্ঞেস করলে বলতো যে বন্ধুর বাসায় গিয়েছিলাম, উটের মাংস পোলাও এসে ইত্যাদি খেয়ে আসলাম, এবং সে কোনসময় পড়তে পারত না, এখন মুখস্থ পড়তে পারে। অন্যদিকে চাচার জ্বর আসে আবার যায়। আমি বাড়িতে গেলাম, আমি নিজে থার্মোমিটার দিয়ে চেক করে দেখি মাঝে মাঝে জ্বর 108 ডিগ্রি অতিক্রম করে, 106 ডিগ্রি অতিক্রম করে। আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। মসজিদের জানালা দিয়ে দেখলাম যে লুৎফর ভাই মাথা নিচে করে বসে আছে, কথা বলতেই বলল যে জুয়েল তুই এসেছিস, তুই তো পুলিশ, নে আপেল খা। বলেই কোথা থেকে যেন একটা আপেল বের করে দিল, আমার হাতের মধ্যে আতর মাখিয়ে দিল। অন্যরকম একটা সুগন্ধ ছিল, আমি বলে বোঝাতে পারব না। যাই হোক, লুৎফর ভাই জিনের বাদশাকে নামানোর জন্য একটি অন্ধকার ঘর বেছে নিল, অনেক কিছুর আয়োজন করল। রাত দুইটায় জিনের বাদশাকে হাজির করা শুরু হল এবং আমি এবং সবাই এবং সে একটা সময় আসলো এবং চাচার অবস্থার উন্নতির ব্যাপারে সে মানে জানতে চাইল, অবস্থার ব্যাপারে জানতে চাইল এবং উনি বললেন যে ওরা খুব খারাপ জাত, কথা শোনে না এবং কিন্তু চাচার উন্নতি হয় না। তারপরেও ডাক্তারি চিকিৎসা চলবে এবং তিনি বলছেন যে গরু কেটে গ্রামের মানুষকে খাওয়াবেন আর পাঁচ অক্ত নামাজ পড়তে বলবেন, কিন্তু এতে করেও চাচার কোনো উন্নতি হয় না। তারপরেও ডাক্তারি চিকিৎসা চলছিল। এক রাত্রে চাচার মধ্যরাত্রে ঘুম ভেঙে গেল, দেখল যে আট দশ জন সাদা পোশাক পরা লোক কাফনের কাপড় দিয়ে চাচাকে মোড়াতে যাচ্ছে। চাচা চিৎকার করছে, চাচি কোনোভাবেই টের পাচ্ছে না, চাচাকে টেনে হিঁচড়ে দরজা থেকে বের করে নিয়ে যেতে চাচ্ছে। তিনি প্রাণপণ চেষ্টা করছেন, একসময় মাটিতে পড়ে গেলে চাচি তাকে উদ্ধার করে। চাচা বলতে লাগলো, আমার মনে হয় আমি আর বাঁচব না। তার শরীরে কালচে দাগ পড়া শুরু করল আর এক রাতের ঘটনা, গভীর রাতে ঘুম ভেঙে গিয়ে দেখল সাদা কাপড় পরিহিত একটি মহিলা তার দিকে চেয়ে চেয়ে হাসছে এবং একটা সময় সে তার বুকের উপরে উঠে বসল এবং চাচা জোরে একটা চিৎকার দিয়েই জ্ঞান হারিয়ে ফেলে। সেই রাতেই চাচাকে ঢাকার কোন একটা ক্লিনিকে ভর্তি করানো হয় এবং সাথে তার লুৎফর ভাইও ছিল এবং আমিও ছুটি নিয়ে গেলাম। চাচাকে চিনতে পারলাম না, সম্পূর্ণ কালো হয়ে গেছে এবং সেখানে সব চেক করার পর তেমন কোনো ফলাফল আসলো না এবং চাচাও এই এখন লুৎফর ভাইয়ের জিনের সাথে কথা বলতে পারে। ডাক্তার দেশের বাইরে নিয়ে যেতে পরামর্শ দেয়, তারপরেও বাড়িতে গিয়ে সব ধরনের ঝাড়ফুঁক করা হয়, কেউ ঠিক করতে পারল না। সবাই বলে যে আমার দ্বারা সম্ভব না। পরে চিকিৎসকের পরামর্শ মতো দেশের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে এমনিতেই সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। বাড়িতে সবাই খুশি, খুশির অন্ত নেই। বাড়িতে আসেন চাচা, সুস্থভাবে জীবনযাপন করেন এবং বিদেশ থেকে আসার তিন মাস পর চাচা জমি থেকে আলু উঠাতে গিয়ে পিছলে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। আবারও ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই 7/4/2008 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লিখেছেন জুয়েল রানা, তিনি পুলিশে কর্মরত অবস্থায় আছেন। এই ঘটনাটি পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি এই ঘটনাটা পড়েছি, তার একটা বিশেষ কারণ হচ্ছে আমি চাই যে পুলিশ সদস্য, আমাদের পুলিশ ভাইরা যারা রয়েছেন, অনুগ্রহ করে যদি আপনারা আমাদের ঘটনা পাঠান তাহলে আপনাদের ঘটনার ডিম্যান্ড অনেক বেশি, ডাক্তারদের ঘটনার ডিম্যান্ড অনেক বেশি। আমি আরও একবার আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি কিভাবে ঘটনা পাঠাবেন। আমাদেরকে ঘটনা পাঠানোর যে ঠিকানা সেটা হচ্ছে যে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা ঘটনা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, খুব সহজ। মোবাইল দিয়ে ঘটনাটি রেকর্ড করুন, তারপরে সেটি যে ক্লিপটি হল, অডিও ক্লিপটি হল, সেটি আপনি আপনার পিসিতে ডাউনলোড করুন বা মোবাইল থেকেই আপনি মেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। অনেকে জানতে চান এগুলো, সুতরাং একটু খুলেই বললাম। আর সেই সাথে আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদেরকে তার আগে একটু বলি যে আপনারা যারা মনে করেন যে আপনাদের চারপাশে এরকম মানুষজনকে আপনারা চেনেন যারা চমৎকার ঘটনা বলতে পারেন, তাদের কাছ থেকেও কিন্তু একইভাবে মোবাইলে ঘটনা নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, একটু কাছে এগিয়ে এসে তারপরে আপনি বলেন, আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা।
হাই গাইস, আমি মোহাম্মদ শানুর রহমান সোহান, মিরপুর 14 নম্বর থেকে এসেছি। তো আমার সাথে যে ঘটনাটি হয় সেটা আমাদের মিরপুরের একটি পুরনো একটি বাড়িতে। তো আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি রাসেল ভাই। তো আমার আমার যে বন্ধুর বাড়িতে আমার সাথে যে ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে মিরপুরের একটা জায়গায়। আমি যে কোনো কারণবশত আমি জায়গাটার নাম বলতে পারছি না। তো আমার ফ্রেন্ডের বাড়ি রীতিমতো যখন ফ্রেন্ডের বাড়িতে যখন আর কি আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক এরকম একটা সময় আমার ফ্রেন্ডের বাবা মা কোনো একটা তাদের পারিবারিক কারণে তাদের গ্রামের বাড়ি তাদের যেতে হয়। তো আমার ফ্রেন্ড একা থাকতে ভয় পাবে এটা ভেবে আমাকে কল করলো যে সোয়ান এরকম আমার বাসায় আমাকে একা থাকতে হবে রাতে, তো তুই আয়। তো আমি আমার ফ্রেন্ডের সাথে তার বাসায় থাকার জন্য রাতে আমার ফ্রেন্ডের সাথে গেলাম। তো যাওয়ার পরে দোতলা আমরা আর কি দোতলায় ছিলাম আর কি। তো আমরা দোতলায় আর কি রুমে আমরা বিস্তার মতো করে আমরা আর কি সবাই একসাথে বসে আমরা আর কি গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে প্রায় রাত্র একটা দুইটা বেজে যায়, হঠাৎ করে আর কি আমার চোখ ফ্লোরের দিকে পড়ে। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, নর্মালি ছেলেদের মাথার চুল যত বড় হোক বাট এত বড় হবে না, ফ্লোরের বিভিন্ন জায়গায় মেয়েদের মাথার চুলের মতো ছড়ানো ছিটানো, এবং সংখ্যা সেটা বেশি না, খুবই কম, কিন্তু অনেক বড় বড় চুল। তো আমরা নর্মালি জিনিসটা ভাবছি হয়তোবা জানলা খোলা ছিল, বাতাসে হয়তোবা উড়ে আসতে পারে, বা যে কোনো কারণ হয়তোবা রুমের ভিতরে চুল থাকতে পারে। তো আমরা পুরো রুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে আমরা জিনিসটা নর্মালি ভেবে আমরা রাতের খাবার খাবার জন্য আমরা নিচে চলে যাই। তো নিচে আমরা রেস্টুরেন্ট থেকে আমরা রাতের ডিনার কমপ্লিট করে আমরা বাসায় ব্যাক করি। তো রাসেল ভাই, আমি আরেকটু কথা বলতে ভুলে গেছিলাম যে আমার বন্ধুর বাবা এই জমিটা যার কাছ থেকে কিনেছে, তাদের মুখে নাকি শুনছে যে জমিটা অনেক বছর আগে যুদ্ধের কিছু বছর পর সেই জায়গাটা নাকি একটা পারিবারিক একটা কবরস্থান ছিল। তো কোন একটা কারণে তাদের পরিবারের একে একে সবাই মারা যাওয়ায় ওই জমিটা এরকম কোন মালিক ছিল না, জমিটা এরকম নিষ্পত্তি হয়ে যায়। তো ওই জমিটা আমার ফ্রেন্ডের বাবা তার কাছ থেকে খুব অল্প দামে পাওয়ায় আমার ফ্রেন্ডের বাবা তার কাছ থেকে জমিটা কিনে। তো এই কারণে আপনার আর কি আমি আর কি আমার ফ্রেন্ডের কাছ থেকে আর কি এই জিনিসটা আর কি জানতে পারলাম। এখানে আমি ঘটনার মাঝখানে কতটুকু আর কি বললাম। তো যাই হোক, আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। তো তারপরে আমরা আমাদের ঘরে ঢুকে আমি লাইট অন করে যখন আমার চোখটা যখন আবার ফ্লোরে পড়ল, তখন আমি জিনিসটা দেখলাম যে আগের থেকেও পরিমাণে বেশি অনেক বড় বড় মেয়েদের মাথার চুল বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। তো আমি জিনিসটা ভাবলাম যে কি ব্যাপার, আমি তো সম্পূর্ণ রুম লকড করা, সম্পূর্ণ রুম ঝাড়ু দেওয়া, সুন্দরভাবে আমি চলে গেলাম, এই চুলগুলো এখন কোথা থেকে আসলো? তো আমি আমার ফ্রেন্ডকে জিনিসটা দেখালাম, আমার ফ্রেন্ডও জিনিসটা বলল যে হ্যাঁ আমিও জিনিসটা খেয়াল করছি, কিন্তু আমি আসলে তোকে কিছু বলি নাই, হয়তোবা তুই জিনিসটা দেখে বিভ্রান্ত হতে পারো। তো প্রথম দিন এটা ছিল প্রথম দিনের স্টোরি। তো প্রথম দিন যাক এইটুকু ঘটনা ছিল। দ্বিতীয় দিনের ঘটনা বলছি। দ্বিতীয় দিন ঠিক রাত্র একটা কি দুইটার দিকে, তো আমি বাথরুমে যাব, সেই জন্য আমি ঘুমের থেকে বিছানা থেকে নিচে দাঁড়াই আর কি। তো আমি আর কি শুনতে পাচ্ছি যে পাকঘরের থেকে হয়তোবা কোনো আওয়াজ আসতেছে। তো আমি হয়তোবা ভাবলাম যে বাইরে হয়তোবা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো হয়তোবা জানলা খোলা, এই কারণে হয়তোবা আওয়াজটা আসছে। তো আমি চেক করার জন্য আমি পাকঘরের দিকে আগাই। তো আমি কিচেনে যাওয়ার পরে আমি জিনিসটা দেখলাম যে কিচেনের জানলা সম্পূর্ণ অফ করা, কিন্তু কিচেন থেকে আমি জাস্ট রিয়েলাইজ করতে পারতেছি যে এক ধরনের একটা ফিলিংস, মানে আমি কেউ এখানে উপস্থিত এরকম একটা অস্তিত্ব আমি আমার নিজের কাছে মনে হইল যে আমি ছাড়া এখানে অন্য কেউ আছে। তো যাই হোক, আমি লাইটটা অন করি, লাইটটা অন করে সবকিছু চেক করে দেখা, আমি জাস্ট লাইটটা অফ করে আমি ব্যাক করে আমি রুমের দিকে যাব। ঠিক আমি এক স্টেপ দুই স্টেপ ফালানোর পরেই আমার নিজের হাতে বন্ধ করা লাইট হঠাৎ করে আমার দেখলাম লাইটটা অন হয়ে গেল। তো আমি জাস্ট একটা সেকেন্ড পিছে ঘুরে তাকায় আমি খুব ভয় পাই, ভয় পেয়ে আমি এক দৌড় দিয়ে আমি আমার রুমে চলে আসি। আসে আমি আমার ফ্রেন্ডকে জিনিসটা বলি যে আমি নিজের হাতে লাইটটা অফ করছি, সে লাইটটা কিভাবে অন হয়? তো আমার ফ্রেন্ড আমাকে বলে যে হয়তোবা কোনো মানে ইলেকট্রিক কারণে বা যে কোনো একটা কারণ হয়তোবা তোমার হ্যালোসিনেশন, এটা হয়তোবা তোমার ভুল হয়েছে। তো যাই হোক, তো ওর বাবা মা গ্রামের বাড়ির থেকে ব্যাক করার পরে আন্টি অ্যাঙ্কেলকে বিষয়গুলো আমি বলি, আমার ফ্রেন্ড বলে, তারপরে আন্টি অ্যাঙ্কেল ওই বাসার ভালো করে বড় করে এক শুক্রবারে একটা ইমাম সাহেবকে আনে মিলাদ পড়ায়, এবং তারপরে আমার ফ্রেন্ডের মুখে শুনি তারপরে নাকি বাসায় এই ধরনের সমস্যা আর কখনো হয় না, আর বিভিন্ন ধরনের যে আওয়াজ বাসা থেকে পাওয়া যায় তো সে আওয়াজও পাওয়া যায় না, আর ওই ফ্লোরের যে চুলের যে ব্যাপারটা ছিল সেই জিনিসটাও নাকি ভ্যানিশ হয়ে গেছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা SMS এ যাব। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই SMS করছেন, মাহিদ আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে ডেইলি ভয়ের স্টোরি শুনি, বাট আজকে নিজের এলাকার স্টোরি শুনেছেন তিনি, এবং তার কাছে সেজন্য ভয়টা অনেক বেশি লাগছে। লাইট অফ করে রাখতে পারলেন না। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে জুবাইর এসএমএস করেছেন এবং জুবাইর লিখেছেন, জুবাইর আমাদের সাথে এসএমএস করে, আচ্ছা তিনি একজনের নাম উল্লেখ করেছেন, আমি এসএমএসটা পড়ব না এখন। রাজ আমাদের রাজ 95 আমাদের এখানে এসএমএস করেছেন এবং ভূতফান 3টা পর্যন্ত চালাতে হবে এই দাবি তিনি করেছেন। সাইফ চট্টগ্রাম থেকে লিখেছেন, আপনারা যদি বেশি ঘটনা পাঠান আমাদের কোনো আপত্তি নেই এবং ভালো ভালো ঘটনা দেখেন না, আমাদের উপরে মানে সবসময় প্রেশার থাকে একটা যে আরো ভালো ঘটনা চাই, আরো ভালো ঘটনা চাই। এখন ঘটনা মুশকিলটা হচ্ছে এরকম যে আমরা যদি মেধা দিয়ে ঘটনা তৈরি করতাম যে আমাকে আরো ভালো ঘটনা বানাতে হবে, আমাকে আরো ভালো লিখতে হবে, তাহলে ব্যাপারটা হয়তো মানে কি ঠিক ছিল, কিন্তু এখন ঠিক ছিল না। এইদিকে কি অবস্থা, অনেকে বলছেন যে আগের ঘটনাগুলো বেটার ছিল, তার মানে আগে যেভাবে এই সমস্ত ভূত প্রেত যারা যেভাবে ভয় দেখাতো এখন আরো অনেক মানে কি বলবো যে অনেক আজব ভাবে ভয় দেখায়, আগের মতো কাজ হচ্ছে না, সুতরাং এটা তাদের জন্য বেশ চিন্তার বিষয় আর কি। যাই হোক, আমার কাছে মনে হয় যে আসলে এখানে বানানোর কোনো অপশন নাই, অ্যান্ড সরি, এই জন্য আমাদের কোনোভাবেই উপায় নেই, আমাদের সবসময় নির্ভর করতে হয় আপনাদের উপরে এবং ভবিষ্যতে আমরা নির্ভর করব এবং আশা করছি যে আপনাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনার মধ্যে থেকে আপনারা যদি একটু চেষ্টা করেন সেরা ঘটনা যেগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমাদের কাছে প্লিজ একটু পাঠিয়ে দেবেন। আর আপনাদের নিশ্চয়ই চারপাশে এরকম মানুষ খুঁজে পাবেনই যাদের ঘটনা শুনে আপনাদের ভয় লাগে, সেই সমস্ত মানুষের ঘটনাগুলো আমরা জানতে চাই। খুলনা থেকে ঈশা আমাদের এসএমএস করেছেন, তার হাজব্যান্ড তানিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন অনিক দিনাজপুর থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন আরিফ এবং তার ওয়াইফ রুম্পা, এছাড়া আমাদের সাথে রয়েছেন মেঘা, তিনি লিখেছেন আই লাভ ভূত এফ এম, রনি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এনায়েত, এছাড়া আমাদের সাথে রয়েছেন ইদিতা, এছাড়াও সুজয় চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন, নিঝুম আমাদের সাথে আছেন, আছেন আমাদের সাথে আরো অনেকে। আপনি যদি থাকতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি একটা ছোট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Grameenphone.
শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফ এম, ঘড়িতে সময় রাত 1:26। আমি রাস্তাটা যে সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর একটা ঘটনায় চলে যাই, ঘটনাটি আমাদের সাথে আমাদের কাছে ইমেইলের মাধ্যমে এসছে এবং আমরা ইমেইলটাই পড়ছি। লিখছেন, হ্যালো রাসেল দা, আমি শুভদীপ কলকাতা থেকে লিখছি। আগের ঘটনাটা শেয়ার করায় আমি খুব উৎসাহ পেয়েছি, তাই আজকে আপনার সাথে একটা ঘটনা শেয়ার করব যেটা সূত্রপাত একটা মর্গ থেকে। এই ঘটনাটা আমি শুনি সেই মর্গের সিকিউরিটি গার্ডের কাছে। আগেই বলে রাখি যে মর্গটার সংলগ্ন হসপিটালটা কলকাতার নাম করা একটি গভর্নমেন্ট হসপিটাল এবং সেই ঘটনাটা যেটা লিখছি সেটা সেখানকারই এবং তার ভাষ্য মতেই। দিনটা ছিল সানডে, বিকেলে চা খেয়ে উঠলাম, এমন সময় দেখি যে মর্গের গেট দিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢুকছে আর পেছনে একটি পুলিশের জিপ। আমি তাড়াতাড়ি উঠে গেলাম অ্যাম্বুলেন্সটার পাশে, তারপর পুলিশের ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম, কি কেস স্যার? উনি বললেন, এটা মার্ডার কেস, এই বলে এই বডিটি আইডেন্টিফাই করা হয়ে গেছে, ওর বাপ মা আসতে দেরি করছে, একটি মেয়ের বডি, অর্ডার আছে কিছুক্ষণ এখানে রাখা হবে। আমি সব শুনে যথাযথ ব্যবস্থা নিলাম এবং বডিটা যখন বের করল অ্যাম্বুলেন্স থেকে দেখলাম পুরো বডিটা ঢাকা একটি সাদা কাপড় দিয়ে এবং মর্গের ফ্রিজের যে ভেতরে রাখার কথা এবং সেখানে রাখা হলো এবং রাখার সময় বডিটির মুখের থেকে কাপড় নামিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হলো। আমি মেয়েটার মুখ দিয়ে মানে মুখটা জাস্ট দেখলাম, এটি কম বয়সী মেয়ে, ফর্সা, মুখটা মায়া মায়া, দেখে মনে হচ্ছে খুব শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু তার গলাতে একটা বড় কাটা দাগ, গলার নলিটা ফাঁক হয়ে আছে। আমি যেহেতু মর্গের গার্ড, আমায় ডেইলি অনেক ডেড বডি দেখতে হয়, তাই আমি ব্যাপারটাকে ওভাবে পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর সব ফর্মালিটি শেষ করে পুলিশ চলে গেল। কিছুক্ষণ পর আমার ডিউটি শেষ, সন্ধ্যা 7টা, তখন কালো মিয়া এলো। আমি তার হাতে চাবি দিয়ে চলে আসলাম বাড়ি। সেদিন রাতে যাওয়ার সময় কেন জানি না আমার সেই মেয়েটার কথা খুব মনে পড়ছিল। আমার খুব মায়া হল, মেয়েটার বয়স আমার ছোট মেয়েটার মতোই। সকাল 7টা থেকে আবার ডিউটি, তাই আমি সব চিন্তা ছেড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মর্গের দিকে যাচ্ছি হেঁটে, দেখি গেটের বাইরে কালু মিয়া দাঁড়িয়ে আছে। তার চোখ টোক সবকিছু, মনে হচ্ছিল যে সে খুবই ঘাবড়ে গেছে। তখন সবে সকাল 6:45। আমায় দেখে সে দৌড়ে এসে বলল, খোকনদা, কাল রাতে 2:30 নাগাদ মর্গের দরজার ভেতর থেকে কে যেন ধাক্কা দিচ্ছিল। আমি হেসে বললাম, রাতে একটু বেশি নেশা করেছিল নাকি। তার মুখ ছোট হয়ে গেল এবং মনে হল যে আমার উত্তরে সে বেশ হতাশ হয়েছে এবং কিছু না বলে সে আমার হাতে চাবি দিয়ে চলে গেল। আমি রেজিস্টার খুলে দেখি যে 15 নম্বর ফ্রিজের যে লাশটা তার ফ্যামিলি নিয়ে চলে গেছে, সেই মেয়েটার লাশ, রাত 10টার সময়। সেদিন দেখলাম আর কালু মিয়া আসলো না, তাই সুপারভিশনের জন্য যে দায়িত্বটা এবং সুপারভাইজার যে ছিল, সেই সুপারভাইজার আমাকে বলল যে তুমি আজ রাত্রে ডিউটি করো। আমি আমার বাড়িতে জানিয়ে দিলাম এবং সুপারভাইজ করার জন্য আমি রাজি হয়ে গেলাম। এবং আমি আমার আমায় আজ মর্গে রাতে ডিউটি করতে হবে। তারপর সবকিছু নর্মালই ছিল। সারাদিনের ক্লান্তিতে আমি 12টার পর ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দরজার ধাক্কা দেওয়ার আওয়াজে ঘুম ভেঙে গেল। আবার দরজায় আওয়াজ, এবার আমি পুরোপুরি জাগা। আবার আওয়াজ হল, বুঝলাম কালু মিয়া এটারই কথা কালকে বলছিল। আমি দৌড়ে গেলাম এবং দরজার কাছে গেলাম। চাবি দিয়ে দরজা খুলতে দেখি সামনে কিছুই নেই। তারপর আমি একটু পরে দেখি, লক্ষ্য করলাম ভালোভাবে যে 15 নম্বর ফ্রিজের দরজাটা আলগা। ভাবলাম কি হল এবং কি মানে কি হল এটা, এবং ঠিক সেটা আমি ঠিক করে দরজাটা কালু মিয়াকে ঠিক করে দরজাটাও লাগাইনি। আমি ভাবছিলাম এটা কালু মিয়ারই দোষ। সামনে যেতেই আমি দেখলাম সেই মেয়েটির লাশটা। আমি চমকে যে ফ্রিজের থেকে একটু দূরে লাফিয়ে চলে আসলাম। পেছনে ঘুরে দৌড়ে বেরোতে যে গিয়ে দেখি যে দরজা আগলে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। মাথাটা একটু সাইড হয়ে আছে, কিছুটা ঝুলছে। এরপর আমার আর কিছু মনে নেই। আমি নিজেকে চোখ খুলে নিজের ঘরে আবিষ্কার করি। দেখি আমার ছোট মেয়ে আমার পাশে বসে আছে। বলল, বাবা তুমি কেমন আছো? আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল। ও বলল, তোমায় কাল সকালে কালু একটু মর্গের ভেড়ে অজ্ঞান অবস্থায় পেয়েছিল এবং তোমার খুব জ্বর ছিল, সেই তোমাকে বাড়িতে নিয়ে আসে। ঘটনাটা 2-3 দিন পর কালু মিয়া আসলো এবং সে বেশ দুঃখ করেই বলল যে কি কখন রাতে মর্গের ভেতরে তুইও কি খুব নেশা করেছিলি নাকি। আমার মাথায় নিচু হয়ে গেল। তারপর সে আমার সাথে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলল। আমি কিছুক্ষণ চুপ করে শুয়ে রইলাম। অনেক ভাবার পরেও এই ঘটনাটার আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এখানেই শেষ নয় এবং তার মানে আরো ঘটনা আছে। এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সেকেন্ড পার্টটা আমি পাঠিয়ে দেবো, আপনার সেকেন্ড পার্টের অপেক্ষায় আছি এবং আশা করছি খুব দ্রুতই আমরা সেটা হাতে পেয়ে যাব নেক্সট উইকের আগেই। আমরা কথা না বাড়িয়ে, যেহেতু সময় খুব কম চলে যাচ্ছে, আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো।
আসসালামু আলাইকুম। আমি অনেক ফ্রম ধানমন্ডি সাতেশ। আজকে আমি আমার যে এক্সপিরিয়েন্স শেয়ার করব তার 2010 এর একটি স্টোরি। ওইটা বেসিক্যালি আমার স্টোরিটা হচ্ছে আমার গ্রামকে নিয়ে। তখন আমি ওই গ্রামেই থাকতাম। আমাদের প্রথমেই বলে নেওয়া ভালো যে আমাদের গ্রামটা ছিল জঙ্গলাচ্ছন্ন, অজপরা গায়ে বলতে। তেমনই ওই জায়গায় আমরা অনেক মানে রাত্রি পর্যন্ত আড্ডা দিতাম আমার ফ্রেন্ডদের সাথে 4-5 জন। তেমনই একদিনের কথা, আমরা আড্ডা দিয়ে মানে রাত্রি 9:00-10:00 পর্যন্ত আড্ডা দিলাম। সবাই সবার বাসায় চলে গেল। আমার সাথে একটা কাজিন ছিল, আমি আর আমার কাজিন মানে কথা বলতে বলতে মোবাইলে গেমস খেলতে খেলতে আসতেছিলাম বাসার দিকে। আমাদের বাসা থেকে আর মেইন রোডে যে এখানে আড্ডা দিতাম ওইটার দূরত্ব ছিল 4-5 মিনিট দূরত্ব। ওইটার মানে মাঝে আমাদের রাস্তার মাঝখানে আসতে একটা শেবড়া গাছ পড়ে। আমরা যখন মানে আড্ডা দিতে দিতে মানে দুইজন কথা বলতে বলতে আর গেমস খেলতে খেলতে মোবাইলের দিকে তাকিয়ে আসতেছি, ওই গাছটার কাছে মানে নিচে আসার পর মানে আমি সামনের দিকে তাকালাম, মানে দেখলাম যে অনেক দূর থেকে একটা লোক আসতেছে পাঞ্জাবি পরা, মানে চেহারা বুঝে যাইতেছে না, অনেক দূরেই মোটামুটি। আমি ওই সময় ভাবলাম মেবি হয়তো মানে আমাদের গ্রামেরই চাচা, কোনো চাচা হইতে পারে, কারণ ওনারা মাঝে মধ্যে পান সিগারেট খাওয়ার জন্য দোকানে যেত, তাই ভাবলাম। যাই হোক, আমি আমার মানে রীতিমতো গেমস খেলতে থাকলাম, যে সময় আমার মানে ওই লোকটা বা যাই হোক মানে আমার ডান পাশ দিয়ে ক্রস করবে, ওই টাইমে আমি ওর আমার মানে চোখটা নিচের দিকে গেল রাস্তার দিকে। ওই সময় যা দেখলাম তা হলো লোকটার পায়ে ছিল কালো একটা বুট জুতা পরানো, ও মানে ওইটা দেখে আমি একটু নিয়ে অবাক হলাম, এবং উনি ক্রস করলো, দুই তিন সেকেন্ড পরই আমি পিছনে তাকালাম। তাকানোর পর যা দেখলাম তা হলো পিছন সাইড দেখলাম যে মানে আল খেল্লা পরা সৌদি আরবের বাচ্চারা যেরকম থাকে ওই ড্রেস সেমই, কিন্তু উপরে মানে ওদের যেরকম ওই যে মাথার মধ্যে একটা সৌদি আরবের মানে পাগড়ি পরা থাকে ওরকম একটা পরা পাগড়ি পরা, পিছন সাইড চুলগুলো একদম একটু বড় বড়ই সাদা দেখতে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, পিছন সাইড দেখা যাচ্ছে। আমি এটা দেখলাম, মনে করলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু আমি সামনের দিকে তাকালাম। তাকানোর পরে মানে আমার যেই কাজিনটা ছিল জয়, ওরে ডাক দিলাম, বললাম দোস্ত মানে এদিকে একটু দেখতো, ও তাকালো, তাকানোর পর দেখলো কই কিছু তো নাই। আমি সাথে সাথে ওর পর আমি তাকালাম, দেখলাম আমি ঠিকই দেখছি কিন্তু ও দেখছে না। ওকে আরেকবার ভালো মতো ডাক দিলাম, ও ভালো মতো মানে নিচ্ছে না ব্যাপারটা। ও তাকালো, তাকালোর পর দেখলো যে মানে আসলেই মানে লোকটা অনেক লম্বা আমাদের থেকে, মানে সাধারণত মানুষ যেরকম হয়ে থাকে
আমরা বুঝতে পেরেছি, যেহেতু অন্য দেশের একজন লোক আপনারা দেখলেন, তারপরে কি হলো?
হ্যাঁ, দেখলাম, দেখার পর উনি একটু দ্রুত হেঁটে যাচ্ছে, আমরা ভাবলাম যে এটা কি আজকে আমরা দেখবো, এজন্য
তারপরে কি হলো?
হ্যাঁ, ওনার পিছনে গেলাম, কিন্তু একটা মোড় ছিল, মোড়ের ওইখানে যাওয়ার পরে মানে ওই লোকটা মানে দ্রুত হাঁটা শুরু করলো, তো আমরা যাওয়ার পর আর দেখতে পেলাম না ওনা, উনি ভেনিশ হয়ে গেল। যাই হোক, মানে পরের দিন আমরা ভাবছি হয়তো যে আমাদের এলাকায় ওই বছরই অনেকেই হজে যাইতো, ওই ভাবছি হয়তো হজ থেকে আসছে বা এই ড্রেস নিয়ে আসছে, নামাজে এগুলো পরে আসছে, পরে আসতো জুম্মাতে, ওনারা কেউ হইতে পারে। আমরা সবার মানে যারা যারা ওই হজে গেছে ওদের সবার বাসায় খবর নিলাম যে ওনায় মানে উনি ওই দিন ওই বাড়িতে ছিল কিনা। পরে দেখি মানে মানে শুনলাম যে না, উনি কোনো রাত্রে এই ড্রেস পরে বের হয় নাই, এরকম ঘটনাটা। আসলে এই ঘটনাটা এটাই, এটার সাথে আরেকটা মিল আছে যে মানে
সেটা আমরা হয় পরে শুনবো। আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:42। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে SMS করেছেন, আকাশ SMS করেছেন, শরীফ আমাদের SMS করেছেন, মাহিদ আপনার SMS আমরা পেয়েছি, এছাড়াও সুহায়ল আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আল সাইম, এছাড়াও আমাদের SMS করেছেন আনোয়ার, SMS করেছেন আজিম খান, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি স্বর্ণা, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ইব্রাহিম, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই, নিশু খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে। ঠিক একইভাবে ফেসবুকে অনেক কিছু আছে, তার আগে আরো একবার মনে করে দিই আপনাদেরকে, যদি আমাদেরকে SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI FURTI SPACE DIRIPALAPAN NAMES SPACE DIAPAN MESSAGE PATHE DIN NANET 409 AMBAR JIDI AMADER EMAIL KORTE CHAT ETA SHABCHE BESHI JORURI PLEASE 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 MONE RAKBEN AMADER EMAIL ADDRESS HOCHE BHOOT FM AT THE RATE RADIO FORTI DOT FM। আমরা ফেসবুকে যেতে পারছি না, সময় খুব কম, আমাদের আরো একজন গেস্ট আছে, আমরা তার কাছে চলে যাই। আপনার নামটা বলে আপনার ঘটনাটা বলুন প্লিজ।
হ্যালো লিসেনার্স, আমি অর্ণব ইসলাম সৈকত, জিগাতলা থেকে আসছি।
আচ্ছা,
তো আমার যে ঘটনাটা ভাইয়া, এটা পটুয়াখালী জেলার আপনার বাইজিত গ্রামে, ওই জায়গাটার নাম হচ্ছে দেবগড় বলে চিনে সবাই। সো ঘটনাটা একটা বেসিক্যালি একটা ব্রডকাস্টকে ঘিরে, সো আমি ওইখানে বেশ কিছুদিন আগে ঘুরতে যাই। সো ঘুরতে যাওয়ার পরে আমি বটগাছটাতে বটগাছের ওখানে ঘুরতে যাই, যাওয়ার পরে একটা মানে অদ্ভুত টাইপের একটা জিনিস দেখি বটগাছটাতে। সো বটগাছটাতে সবাই আর কি মানত করে,
আমি বলছিলেন বেশ ফুটো ফুটো করতে গেছে,
আমি বলতেছি ওইটা ওই বটগাছের মানত করে। মানতের যে জিনিসগুলো আছে এইগুলো আপনার ওইখানে বটগাছের চারপাশ দিয়ে পকেট পকেট করে ফুটা করে দেওয়া আছে, সো ওই ফুটাগুলোর মধ্যে দেয়। আর প্রতি শুক্রবারে যে জিনিসগুলো জমা হয় বা জিনিসগুলা এন্ড যে টাকাগুলো জমা হয় ওগুলা সব বের করে আপনার ফকির মিসকিনকে ওখানে রান্না করে খাওয়ানো হয়। সো আমি পডকাস্টের কথা জিজ্ঞেস করি এটা মানে কিভাবে কি হলো, সো ওরা বলে যে এটা যে 8-9 বছর আগেও নাকি বটগাছটা এখানে ছিল না, ওখানে নদী ভাঙ্গনের মতো অবস্থা ছিল, বটগাছটা কোথা থেকে আসছে বা কিভাবে আসছে কেউ জানে না। সো আমি ভাবি যে এটা হয়তো আজগুবে হবে, তো আমি ওদের সাথে এই বটগাছ নিয়ে লাগবে ফান শুরু করে দিই যে এটা কি, তোদের গ্রামের লোকজন এগুলো কি করে। তো আমি মানে ওরা আমার বলে যে এইসব বলিস না তো ক্ষতি হতে পারে, আমার যে ফ্রেন্ড থাকে রাশিদ ও আমাকে
মানে তারা সবাই খুবই মানে
মানে জিনিসটা, সো আমাকে এইভাবে বলে। তো ওরা এক পর্যায়ে আমি অনেক বেশি ফান করাতে ওরা আমাকে চ্যালেঞ্জ করে যে যদি এমনটাই হয় তাহলে তুই একটা কাজ করে ওইখান থেকে যে কোনো একটা জিনিস ওই গর্ত থেকে আমাদের কিনে দেখা। তো আমি প্রথমত যেটা রাজি হই না যে আমি বলি যে আমি কেন যাবো, তো পরবর্তীতে ওরা ফান্ডটা একটু মানে অনেক বেশি করে ফেলে, তো আমি আর মানে ওখানে থাকতে না পারি আমি চলে যাই যে দেখি কি নিয়ে আসবো কি হয় পরে দেখা যাবে। তো আমি যাই নর্মালি যাই, যাওয়ার সময় বেশি দূরের পথ না, 5-7 মিনিট হাঁটলে ওদের বাসা থেকে বটগাছটা ওখানে যাওয়া যায়। তো আমি যাচ্ছি যেহেতু বেশ বিদ্যুতের অন্ধকার টাইপ হয়ে গেছে, তো আমি মোবাইলে আলোটা জ্বালিয়ে ওখানে যাচ্ছি, তো যাওয়ার পথে কোনো প্রবলেম হয় না, সো আমি ভাবি যে হয়তো বা কোনো প্রবলেম হবে না। তো আমি যাই, যাওয়ার পরে ওই বটগাছটা পাড় দিয়ে আসে ইট দিয়ে, সো আমি পাড়ের উপর উঠি, উঠে যখন হাত দিতে যাব তখন একটু একটু ভয় করছে যে যদি গর্তগুলোর মধ্যে কোনো সাপ বা অন্য পোকামাকড় টাইপ কিছু থাকে। সো আমি হঠাৎ করে এটা চিন্তা করতে করতে একসময় ভাবি যে যদি কিছু না নিয়ে যাই তো ওরা তো আরো বেশি এটা নিয়ে ফান করবে। তো আমি মানে কোনো কিছু মনে না করে চোখ বন্ধ করে হাত দিয়ে দিই, দেওয়ার পরে অনেক দেখি ভিতরে অনেক কিছুই, বাট আমার হাতের মধ্যে একটা কয়েন চলে আসে, ওটা হচ্ছে আমি বের করি, বের করার পরে ফোনের লাইট দিয়ে দেখি, দেখার পরে জিনিসটা দেখি যে 1 টাকার কয়েন, যে অনেক আগে লাল একগুলা কয়েন ছিল না 1 টাকার সোনালী কালারে, সো ওই কয়েনগুলো দেখি। আমি তখন কি করি কয়েনটা নেই, নেওয়ার পরে যখন পিছনে তাকাই, তাকানোর পর দেখি যে কয়েকটা কুকুর ওইখানে মানে এমনিতেই ঘোরাফেরা করতেছে, সো আমি কুকুর এমনিতেও ভয় পাই। তো আমি ওদেরকে ইয়ে না করে আমি সাইড দিয়ে যাওয়ার ট্রাই করি, তো আমি মোটামুটি নিজে ভয় নিয়ে মনের মধ্যে ভয় নিয়ে বাসায় চলে আসি। আসার পর ব্যাপারটা ওদেরকে আমি দেখাই জিনিসটা যে এদের দেখ
আমি নিয়ে এসেছি। তারপরে কি সমস্যা শুরু হয়েছিল?
হ্যাঁ, তারপরে ভাই সমস্যাটা শুরু হয়। আমি সেদিন রাত ওরা আমাকে বলে যে ঠিক আছে তুমি যখন নিয়ে আসছো তো তুমি একটা কাজ করো, এটা তোমার কাছে 7 দিন রেখে দাও, তুমি যদি 7 দিন রাখতে পারো তাহলে তোমরা আমাকে যেটা মানে তুমি আমার কাছে যেটা চাবা আমি ওইটাই করবো, ওইটাই দেবো বা তোমাকে। তো আমি বলি যে ঠিক আছে মানে 7 দিন না আমি আরো বেশি রাখতে পারবো, তো ও আমি ওটা রেখে দিই। রাখার পর যে জিনিসটা হয় আমি প্রতিদিন রাতে স্বপ্ন দেখা শুরু করি, ওখানে যে কদিন থাকি প্রতিদিন রাতে স্বপ্ন দেখা শুরু করি যে আমি একটা রুমের মধ্যে জাস্ট এক কোণায় বসে আছি, রুমটার আর কি কোনো মানে দরজা ছিল না, জাস্ট একটা জানালা আমার মানে ফ্রন্টে একদম সামনে একটা জানালা, জানালার মানে জানালাটা বেশ বড় ছিল, শিখ ধরে অনেকগুলা লোক বাহিরে, সব প্রায় বোঝা যাচ্ছে না কত বড় বাট সাদা পাঞ্জাবি পরে সব লোকগুলা আপনার জানালার শিখ ধরে মানে অনেক হইচই করতেছে, মানে ভেঙে ফেলবে আর ভেঙে এসে ওরা আমাকে মারবে। আমি এমনিতে ভয় পাই, তো একসময় হয় কি মানে লাস্ট যে স্বপ্নটার মোমেন্টে হয় যে ওরা জানালাটা যখনই ভেঙে ফেলে তখনই আমার ফ্রেন্ডটা আমার লাস্টের দিনে ও আমাকে ডাকে, ডাক দেওয়া হঠাৎ আমি জেগে যাই, জেগে যাওয়ার পরে অনেক ভীত হই। তারপর আমি ফ্রেন্ড আমার যে ফ্রেন্ড ছিল আসে তোকে আমি বলি যে এইটা দোস্ত আমি এইরকম দেখতেছি আমার অনেক মানে ভয় লাগতেছে। তো বলার পরে ওরা আর কি তখনই ওর যে দুই মানে আর পাশে দুইজন ভাই ছিল ঘুমাচ্ছিল আমাদের সাথে, তো ওদেরকে ডাকে, ডাকার পর ওদেরকে বলে যে এই ব্যাপার, তো ওরা তখন জিনিসটা বলে যে হ্যাঁ আমরা জানতাম এরকমই হবে, তো ওরা তখন ওদের মানে বাবা বাবা মাকে ওটা শেয়ার করে, তো বাবা মা ওদেরকে গালাগালি করে যে তোরা জানতি এটা নিয়ে এটা আমরা অনেক মানি বা এখানে এরকম প্রবলেম হবে তো তোরা কেন কি এগুলি ও ঘুরতে আসছে। তো জানার পর তারপরে হয় কি বেশি তার কিছুদিন মানে কিছুদিন বলতে পরের দিনে আর কি আমার অনেক বেশি জ্বর আসে, তো তারা তখন বুঝতে পারে একটা ফকিরকে, মানে ফকির বা কবিরাজ যেটা বলে, ওনাদের ডাক দেয়।
তখন ব্যাপারটা ধীরে ধীরে সিরিয়াস হয়ে যায়।
সিরিয়াস হয়ে যায়, ডাক দেয়। ডাকার পরে ওনাকে জিনিসটা বলে, তো বলে যে জিনিসটা অনেক বেশি খারাপ করছে উনি, মানে আমার কথা বলে যে জিনিসটা হ্যাঁ সমাধানে, উনি বলে যে পয়সাটা রেখে আসতে অ্যান্ড আমাকে ওখানে ক্ষমা চাইতে। তারপর বলে যে আর কিছু করতে হবে, বলে হ্যাঁ একটা জিনিস করেন তাহলে হয়তো বা প্রবলেম গুলো একদম সলভ হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, শুক্রবারে যে ওইখানে ফকির মিসকিনকে খাওয়ানো হয় ওইখানে আপনারা একটা মোরগ জবাই করে ওটা ওইখানে দিয়ে দেন, তাহলে হয়তো বা প্রবলেম গুলো আর হবে না। এইভাবে ওখানে ওরা দিয়ে দেয়। আমি শুক্রবারে ওইখানে দেওয়ার পরপরই আমি ঢাকা ব্যাক করি আস্তে আস্তে, তারপরে আমি সুস্থ হয়ে যাই, আর কোনো প্রবলেম হয় না। ভাইয়া
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আজকে আসলে হাতে সময় নেই এবং আমরা চারবার বিরতি নিয়েছি, অনলি চারবার, এবং আমরা মাঝখানে আমরা যে ফেসবুকের অনেকগুলো পড়তে পারলাম না, কমেন্ট পড়তে পারলাম না, সেটাও এই কারণ আমি আজকে তিনটা ইমেল পড়েছি। আজকে যে অন্যদিনের চাইতে আজকে যারা ঘটনা বলেছেন তাদের, সে সমস্ত আপনারা ছবি তো দেখতে পাচ্ছেন, তাদের সংখ্যাও বেশি, এবং সেই কারণে আমরা ইমেল পড়তে পারলাম না, এবং আপনাদের যে ফেসবুকে যে পোস্টগুলো বা যে কমেন্টগুলো সেগুলো আমরা পড়তে পারলাম না। নামগুলোকে তাও কিছুটা বলে দিই ভদ্রতার খাতিরে। আমি দেখতে পাচ্ছি প্রতীক মিয়া আমাদের এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে, তানজির রহমান, তাসফিক, এছাড়াও আমাদের এখানে আরিফুর রহমান, জিতু, সাগর আহমেদ, এমডি হোসেন, এছাড়াও দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল মৌ, সাইব, এছাড়াও দেখতে পাচ্ছি রেজাউল করিম জনি আমাদের এখানে রয়েছেন, দেখতে পাচ্ছি এমডি মাহবুব আলম, দীপ, সাব্বির আহমেদ সহ আরো অনেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের যে ফেসবুকের যে ফুর্তির যে পেজটা রয়েছে সেখানেও অনেকে কমেন্ট করছেন আমাদের এখানে, এবং আমি দেখতে পাচ্ছি যে স্টিল অনেকে কমেন্ট করে যাচ্ছেন। আমাদের এখানে যারা রয়েছেন তারা হচ্ছেন দেখতে পাচ্ছি আমজাদ আহমেদ, অর্থহীন জাহিদ, এছাড়াও ফারজানা ফেরদৌস, এছাড়াও দেখতে পাচ্ছি রূপকথার নীলপরি নির্জনা, এছাড়াও মিজানুর রহমান, দোয়েল, আর যে আরাফ, তানভীর সহ আরো 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 অনেকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এবং যারা আগামী সপ্তাহ ঘটনা পাঠাবেন, এবং যারা SMS করলেন আমাদের, বিভিন্ন পোস্টে আমাদের পোস্টে কমেন্ট করলেন, তাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। আশা করছি যে আপনারাও সামনের সপ্তাহে আবারও হাজির হয়ে যাবেন, এবং সামনের সপ্তাহে আপনাদেরকে আবারও পেয়ে যাব, এবং আপনাদের কাছ থেকে ভালো ভালো কিছু ঘটনার প্রত্যাশা রইলাম। প্রতি সপ্তাহেই থাকি, আশা করছি হতাশ হতে হবে না। আমাদের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুলতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।